JT Worship and Concert School and Chicago, Part 3, 31st March 1970.
శ్రీ కృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధర శ్రీరాశాది గౌరభక్తవింద హరే కృష్ణ 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 హరే 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 రామ 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 హరే హరే আমরা সাধারণত মন্দিরে এই ছয়বার ভোগ লাগানো হয়, আমরা মন্দিরে ছয়বার ভোগ লাগাই, আরো দুই একবার হয় সেটা সংক্ষিপ্ত আর কি, যেমন রাত্রে শয়নের সময় আরেকবার হয়, শয়নের সময় একটু ক্ষীর একটু তাম্বুল দেওয়া হয়, জল দেওয়া হয়, সেটা এখানে উল্লেখ নেই। প্রধানত এটা বাল্যভোগ কখন হয়, মঙ্গল আরতির পূর্বে 4:30 যখন মঙ্গল আরতি হয়, দর্শন দেওয়ার আগে ভগবানকে এই বাল্যভোগ লাগানো হয়। বাল্যভোগে সাধারণত থাকে ক্ষীর থাকে, মিষ্টি থাকে, মিষ্টি জাতীয় দ্রব্য, রসমালাই, সন্দেশ, বরফি, ক্ষীর, গরম দুধ, একটু মিষ্টি অন্ন, মিষ্টি দিয়ে ভগবানকে বাল্যভোগ লাগানো হয়। ওটা হচ্ছে মঙ্গলাদির পূর্বে, ভগবানকে খোলার পূর্বে। সকালবেলা 4:30 না 4:00 সময় ভোগ লাগায়, 4:30 খোলে। প্রাতঃ ভোগ এটা সিঙ্গার আরতির পরে, যেমন আরো দুবার ভোগ লাগানো হয় সেটা আমি বলেছি, টোটাল 8 বার হয়। সে দুটো অর্চনের পূর্বে একবার ভোগ লাগানো হয়, অর্চন করার পরে, সেটা এখানে দেওয়া হয় না। অর্চন করার পরে সঙ্গে সঙ্গে ভোগ লাগাতে হয়। অর্চনের মধ্যে একটা ভোগ আছে না, আসন, স্বাগতম, পাদ্য, অর্ঘ, আসমন, মধুপর্ক, পুনরাসমন, স্নান, বসন, আভরণানি, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। অর্চন করার সময় নৈবেদ্য একটা আইটেম আছে, 1600 উপাসে একটা উপাসে আছে নৈবেদ্য, তখন ভোগ লাগানো, সেটা এখানে ধরা হয়নি। আর ভগবানকে স্বয়ং দেওয়ার সময় 8 নম্বরে হচ্ছে 7-8, যেটা ভগবানকে স্বয়ং দেওয়া হবে তার পূর্বে শুধুমাত্র ই দেওয়া হয়, যেটা হচ্ছে দুধকে জ্বালিয়ে জ্বালিয়ে একটু গাঢ় করা হয়, সেটা হচ্ছে ক্ষীর, ঘন দুধ, কন্ডেন্স মিল্ক, ওইটা দেওয়া হয়। তারপরে ভগবানকে ওখানে পান থাকে আর ক্ষীর থাকে আর জল থাকে। প্রাতকালীন ভগবানের অর্চনের পরে, ভগবানকে অর্চন করা হবে 1600 বাজারে, সেই অর্চনের পরে আছে প্রাতকালীন ভোগ, যেটা 8:30 সময় লাগানো হয়। মধ্যাহ্ন ভোগ আছে মেন ভোগ, যেটাকে বলা হয় রাজভোগ। মধ্যাহ্নকালীন ভোগ দুপুরবেলা 12:00 সময় যেটা হয় সেটা হচ্ছে রাজভোগ মধ্যাহ্নকালীন। এখানে অনেকগুলি আইটেম থাকে, আপনি যে যতটা রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই। আর সকালবেলা যে প্রাতভোগটা, ওখানে সাধারণত কিছু লুচি পুরি থাকে, দু একটা সবজি থাকে, আলুর দম বা যে কোনো একটা সবজি, একটু ভাজা, হালুয়া থাকে, বাস ওই ধরনের হালকা প্রসাদ প্রাতরাস। মধ্যাহ্নটা হচ্ছে সবচেয়ে বেশি হয়। আর বৈকালিক ভোগ মানে ভগবানকে যখন 4:30 সময় যখন জাগানো হয়, ফের মন্দির খোলা হয়, 1টার সময় তো মন্দির বন্ধ হয়ে যায়, বিকাল 4:00 সময় যখন মন্দির খোলা হয়, খোলার পূর্বে ভগবানকে কিছু ফল, ভ্যারাইটিস ফল, মিষ্টি, এগুলি আপনি ভোগ লাগাতে পারেন। আর সন্ধ্যার সময় মধ্যাহ্ন পর বৈকালিক আছে, মধ্যাহ্নকালিক সময় ওটা 12:00 সময়, আর বৈকালিক সময় ওটা 4:00 সময়, আর সান্ধ্যকালীন সমান ওটা 6:00 সময়। তার মানে 6:15 আপনাকে ভোগ লাগাতে হবে, 6:15 না, 5:45 ভোগ লাগে, 6:00 খুলতে হবে। 5:45 তুলসী আরতি, এটা রীতি অনুসারে পরিবর্তন হয়, শীতকালে একটু আধা ঘন্টা আগে চলে আসবে আর গরমকালে আধা ঘন্টা পরে চলে যায়। যেমন গরমকালে 6:30 সময় সন্ধ্যা আরতি শুরু হয়, আর শীতকালে তখন 4:00 সময়, 4:30 মঙ্গলারতি, মঙ্গলারতি 4:30। আর সন্ধ্যা ইয়েতে সন্ধ্যা আরতি 6:00 সময়, এখন গরম সময়, এখন 6:00 সময় হবে, গরম সময় 6:30, আর শীতকালে হচ্ছে 6:00 সময়, আধা ঘন্টা পিছিয়ে যায়, কারণ সূর্যটা অনেক বড়, তো অনেক সময় 6:30 6:00 সময় সূর্য অস্ত যায় না, 7:00 সময়। তো সান্ধ্যকালীন এটা আধা ঘন্টা হেরফের হয় রীতি অনুসারে। সান্ধ্যকালীন মানে আপনি ধরে নিন 6:00 সময়, ওটা 5:45 ভোগ লাগাবেন, 6:00 সময় মন্দির খুলে সন্ধ্যা আরতি হবে। একটা স্থান কাল পাত্র হিসেবে, যেমন আমি বলছি মায়াপুরে ওখানে ফল ভোগ লাগানো হয়, আবার আর যদি কলকাতায় বা বম্বে দিল্লিতে ওরা কি করেন, ওরা এই সময়টা এরা অনেক কিছু লাগায়। বৃন্দাবনে আবার অন্নপ্রসাদ লাগায়, অন্নভোগ লাগায় বৃন্দাবনে, সন্ধ্যাকালীন এটা অন্নভোগ লাগায়। কেন, ভগবান কৃষ্ণ প্রভুপাদ অনুমোদন করেছেন। ভগবান কৃষ্ণ সারাদিন মাঠে থাকেন, গরু চড়ান, তখন ওখানে কি আছে ওনার জন্য, ফিরিয়ে যখন আসেন মা রসদ আবার ফুল, ঠিক মধ্যাহ্ন ভোজন মতো এরকম ফুল ভোজন দেন, এখন বৃন্দাবনে এরকম লাগানো হয়। কিন্তু অন্যান্য স্থানে যেমন বম্বেতে দিল্লিতে এখানে পুরি সবজি ছটার সময় লাগানো হয়। কলকাতায় পুরি সবজি টাউনে, কেন টাউনে গেস্ট আসে ওই সন্ধ্যার দিকে, যখন গেস্ট আসে তাদেরকে ওটা বিতরণ করতে পারে। কিন্তু মায়াপুরি আসে, কিন্তু মায়াপুরি ফল ফল দেওয়া হয় রাত্রিকালীন ভোগটা, যেটা আটটার সময় হয়, এটা অনেক কিছু থাকে রাত্রিকালীন ভোগে। কিন্তু গৃহস্থদের জন্য যারা তাদের ঘরোয়া ভাবে করেন, এত উপাচার না দিলে চলবে। কিন্তু এখানে যখন মন্দিরে উপাচার অনেক থাকে, দু তিনটে সবজি থাকলো, পুরি থাকলো, তারপর গরম দুধ থাকলো, তারপর হালুয়া থাকতে পারে, তারপর বিভিন্ন ধরনের মিষ্টি থাকে, কেক থাকে, মায়াপুর যেমন বিভিন্ন ধরনের কেক থাকে, তিন চার রকমের কেক থাকে, বিস্কিট থাকে, ভগবানকে দেওয়া হয় রাত্রিকালীন ভোগ। এরপরে আর হয় না, এরপরে তারপরে আরতি হয়ে তারপর ভগবানকে ড্রেস করা হয়, বস্ত্র পাল্টান হয়, তারপর শয়ন দেওয়া হয়। শয়ন দেওয়ার পূর্বে যে একটু গরম দুধ মানে ক্ষীর দেওয়া হয়, ব্যাস এই মেনলি এই ছটা থাকে সাধারণত। গৃহস্থ বাড়িতে সাধারণত এই ছটাও করা যেতে পারে। ছটা যেমন সকালবেলা মঙ্গলাতির আগে একটু মিষ্টি দিয়ে ভগবানকে মন্দির খুলে তারপর মন্দির করা হলো, আটটার সময় অর্চন করে তখন একটুখানি ভোগ লাগানো হলো আটটার সময়। আটটার সময় তো সবাইকে ব্রেকফাস্ট করতে হয়, সেখানে ভগবানকে যা কিছু খাবেন ভগবানকে দিয়ে খাবেন, যা রান্না হবে মধ্যাহ্ন রান্না ওটা তো একটু বড় করে করতে হয় সাধারণত সবাই যাতে। তারপর বৈকালিকে একটুখানি ফল, দুই একটা ফল বুঝলেন, ফল ভোগ। আর যদি সান্ধ্যকালীন না করতে, সান্ধ্যকালীনের পরে আপনারা করতে পারেন গৃহস্থ হিসাবে। গৌর আরতির পরে সেটা হচ্ছে সান্ধ্যকালীন ভোগ, রাত্রিকালীন ভোগ। সান্ধ্যকালীন হচ্ছে গৌর আরতি যখন হয়, যখনই আরতি হবে আগে ভোগ হবে তারপরে আরতি হবে। তো তিনটে প্রধান আরতি, এটা হচ্ছে ভোগের টাইম বললাম, আরতি নিয়ে পরে ডিসকাস করছি, ঠিক আছে। এটা তিনটে ভোগ নিবেদন করা হয়। আচ্ছা, ভগবানকে যে আমরা ভোগ নিবেদন করব, তো ভগবান যে গ্রহণ করেন তা আমরা কি করে বুঝবো? আমরা আগে আলোচনা করলাম যে হ্যাঁ, ভোগ নিবেদন না করলে আমরা যদি যা কিছু খাবো পাপ গ্রহণ করব, ভোগ নিবেদন না করলে চোর, ভগবান একজন ব্যক্তি, ভগবানকে ভালোবাসার প্রতীক, এই জন্য ভগবানকে কিছু নিবেদন করবো খেতে দেবো, ভগবান একজন ব্যক্তি আমাদের ভালোবাসার আদান প্রদান তাই খেতে, অনেক কিছু আলোচনা হলো। কিন্তু যে আমরা প্রসাদ পেলে আমাদের চিত্তটা শুদ্ধ হবে, আমরা প্রসাদ পাওয়ার জন্য ভগবানকে নিবেদন করব, তাই না, প্রসাদ আমরা পাপ থেকে মুক্ত হবো, এই বিভিন্ন আলোচনা হলো কেন আমরা ভোগ নিবেদন করব। আর এখন আমরা যে ভোগ নিবেদন করব, তা কি করে আমরা বুঝবো যে ভগবান খেয়েছেন কি খাননি? আমরা দিয়ে দিলাম অফিসিয়ালি মতো, আমরা দিয়ে দিলাম, ঠিক পূজারি যেভাবে বলেছেন সাজিয়ে তুলসী দিয়ে ভগবানের সামনে দিলাম, একটু ঘন্টা বাজিয়ে দিয়ে তারপর বাইরে এসে প্রণাম করলাম। কারণ ভগবান যে খেয়েছেন বা খাচ্ছেন কি না সেটা আমরা কি করে বুঝব? ভগবান ভোগ গ্রহণ করলে দেখবেন একটা দিব্য সুগন্ধি ছড়িয়ে গেছে, ঠিক আছে, খুব সুন্দর। আর আমি বিশ্বাস করলাম ভগবান খায়নি, তাহলে কি হলো? আপনি বিশ্বাস করেন খেয়েছেন, আমি বিশ্বাস করে খাইনি, আপনি যেমন দিয়েছেন ওই রকমই পেলে একটা ফিরে নিয়ে আসলেন, ওখানে তো কোনো পরিবর্তন দেখা যায়নি, কি করে ভগবান খেয়েছেন আমি বুঝবো? তিনি বলছেন হ্যাঁ, যদি আমরা যে কোনো জিনিস নিজে তৈরি করে খাই কিন্তু ভগবানকে নিবেদন করার পরে একটু স্বাদের পার্থক্য থাকে ভোজন, এখন বোঝা যাবে যে ওখানে ভগবান খেয়েছেন, তাহলে ভগবানের ওটা দিব্য তার স্পর্শে এটা আরো সুস্বাদু হয়ে উঠেছে, এটা বোঝা যায়। আর তিনটে জিনিস যদি করি তাহলে আমি বুঝবো যে ভগবান খেয়েছেন, সে তিনটে জিনিস কি? আমি যদি ভক্তি, ভগবান বলছেন জমে ভক্তা প্রযোজ্য দিই, আমি যদি ভক্তি সহকারে দিই, আমি যদি আপনাকে আদর করে যত্ন করে বলি আপনি আসুন আমার বিয়ে করুন, আপনি কি ত্যাগ করতে পারবেন না গালাগালি দিবেন আমাকে? ভক্তি সহকারে দিলে ভগবান বলছেন যে কেউ যদি ভক্তি সহকারে দেয় তাহলে আমি অবশ্যই গ্রহণ করি, এতে পার্থক্য নেই, ভগবান গ্রহণ করেছেন। আর ভগবান বলছেন যে তুলসী দেওয়া মাত্রেই আমি গ্রহণ করি, কোনো মন্ত্রের অপেক্ষাও থাকে না, তুলসী দিয়ে দিই, তুলসী দিলে ভগবান সঙ্গে সঙ্গে ভগের উপর তুলসী দিয়ে ভগবানের সামনে দিয়ে প্রণাম করে ভগবান গ্রহণ করে। আর যদি শাস্ত্রের নিয়ম অনুসারে যদি দিই তাহলে ভগবান গ্রহণ করে, শাস্ত্রে যে বিধি দিয়েছে এই বিধি অনুসারে দাও, ভগবান সেটা গ্রহণ করবেন। ভক্তি থাকবে এবং গুরুদেবের আদেশ অনুসারে যদি দিই, গুরুদেব নির্দেশ দিয়েছেন ঠিক আছে এইভাবে ভোগ নিবেদন করো, তাহলে সে গুরুদেব নির্দেশ অনুসারে দিলে প্রথমে আমরা গুরুদেবকে প্রণাম মন্ত্র নিবেদন করি, তাহলে গুরুদেব পরম্পরা সূত্রে পাঠিয়ে দেন, তার মানে আমরা বুঝতে পারছি ভগবান সেটা গ্রহণ করছেন। আমাদের মায়াপুর থেকে পাশে গঙ্গা, গঙ্গার ওপাশে আছে বর্ধমান পড়ে যাচ্ছে, নবদ্বীপের ওপাশে শ্রীখণ্ডে, ওখানে গোপাল ছিলেন মুকুন্দ দত্ত, সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি গায়, মহাপুর তিনজন ভালো গায়ক, সঞ্জয় মুকুন্দ বাসুদেব, তারা ভালো কীর্তন করতে পারতেন। মুকুন্দ দত্ত, মুকুন্দ দত্তের পুত্র হচ্ছেন রঘুনন্দন ঠাকুর, রঘুনন্দনের বয়স যখন 5 বছর, ছোট বালক। একদিন মুকুন্দ দত্ত কোনো কার্য উপলক্ষে, আসলে মুকুন্দনন্দ দত্ত মহাপ্রভুর একদিন সেবক ছিলেন, গানও করতে পারতেন, তা মুকুন্দ দত্ত একদিন মহাপ্রভু মধ্যাহ্নের পরে বলছেন মুকুন্দ মুখবাস দাও হরিতকি দাও, মানে মুখ শুদ্ধির জন্য। তো মুকুন্দ হরিতকি খুঁজতে কিছুক্ষণ দেরি করেছে, কার বাড়ি খুঁজে 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 একটা হরিতকি, দুটো হরিতকি নিয়ে আসছে, একটা মহাপ্রভুকে দিয়েছেন আর একটা রেখে দিয়েছেন কাছে, খুঁজতে হয় মহাপ্রভু চাইলে পরের দিনে দিতে পারবো। তো মহাপ্রভু অনেক বলছে এত দেরি হলো, বলছে আমি পাচ্ছিলাম না খুঁজে, বিভিন্ন জায়গায় খুঁজে তারপর নিয়ে আসছি, তুমি মহাপ্রভু খেয়ে নিলেন। পরের দিনে আবার যখন মধ্যাহ্নের পরে মহাপ্রভু বলছেন আমাকে হরিতকি দাও, সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে দিয়েছেন। মহাপ্রভু বলছেন মুকুন্দ গতকাল যখন আমি হরিতকি চাইলাম তখন তুমি অনেক দেরি করে আমাকে দিয়েছ, কিন্তু আজকে তুমি সঙ্গে সঙ্গে পেলে কি করে? প্রভু আমি গতকাল কিছুটা বেশি নিয়ে এসেছিলাম, সেটা আমি সঞ্চয় করে রেখেছিলাম। মহাপ্রভু বলছেন দেখো বৈরাগ্য কখনো সঞ্চয় বাসনা করা উচিত না, তুমি গৃহে ফিরে যাও এবং গৃহে ফিরে বিবাহ করে যাও, গৃহে সংসারী হও। কান্না করছে অথুর আধারে কান্না করছে, মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করতে চাইছেন না, মহাপ্রভুর সাথে সাথে যাবেন। সে বলছেন না তোমার এখনো বাসনা যায়নি, সঞ্চয় বাসনা যায়নি, তুমি গৃহে ফিরে যাও, মহাপ্রভু পাঠিয়ে দিলেন। তো যখন কান্না হয়েছেন তুমি বললেন ঠিক আছে তুমি গৃহে যাও, তোমার পুত্র একজন মহান বৈষ্ণব হবে। তো মহাপ্রভু যখন তার গৃহে আসলেন মহাপ্রভু নির্দেশ অনুসারে, তারপর বিবাহ হলো, তার পুত্র হলো রঘুনন্দন ঠাকুর। রঘুনন্দন বিরাট হিস্টোরি আছে, অভিরাম ঠাকুর রঘুনন্দন প্রণাম করতে এসেছেন, অভিরাম ঠাকুর হচ্ছেন দ্বাদশ গোপালের একজন, তিনি যাকে প্রণাম করেন, যে বিগ্রহে প্রণাম করেন সেই বিগ্রহ ফেটে চৌচির হয়ে যায় যদি সেই বিগ্রহে ভগবান না থাকে। অনেক জায়গায় বিগ্রহ ভেঙে গেছে, অনেক জায়গায় বিগ্রহকে নাং রক্ত বেরিয়ে গেছে, এত রঘুনন্দন ঠাকুর হচ্ছে দ্বাদশ গোপালের একজন ভগবানের পার্ষদ। আর উনি অদ্বৈত আচার্যপুর সব পুত্রদেরকে প্রণাম করেছে, সব পুত্রগুলি কে মরে গেছে, অচ্যুতানন্দ করেছে কিছু হয়নি বলছি, এটাই না নিত্যানন্দ প্রভুর, সরি নিত্যানন্দ প্রভুর পুত্রকে, তাই বিচন্দ্র প্রভুর কিছু হয়নি, বলছে হ্যাঁ এটা হচ্ছে নিতম্বপুর অরিজিনাল বংশধর, মানে ভগবানের অংশ আছে। সাধারণ জীব অভিরাম ঠাকুরের প্রণাম গ্রহণ করতে পারতেন না, তো রঘুনন্দনকে প্রণাম করতে আছেন ওনাকে লুকিয়ে রেখেছেন, তারপরে আবার রঘুনন্দন ঠাকুর ওনাকে যে প্রণাম করেছেন আগে, তারপর দুজনে একসাথে নৃত্য গীত করেছে, অনেক লীলা আছে নবদ্বীপ ধামে। তো সেই রঘুনন্দন রঘুনন্দন ঠাকুর যখন 5 বছর বয়স, ছোট বাচ্চা, মুকুন্দ দত্ত এক জায়গায় চলে গেছেন কার্য উপলক্ষে, স্ত্রীকে বলে গেছেন তুমি রান্না করে, কেন সাধারণত মায়েরা যান না বিগ্রহ থাকলে, শালগ্রাম থাকলে সেখানে অর্চন করতে যান না, তো পুত্রকে তুমি পুত্রকে দিয়ে তুমি ভোগটা নিবেদন করো। বাবা চলে গেছে, এখন রান্না টান্না শেষে ছেলেকে ডাকছে, রঘুনন্দন এখানে আসো, তোমার বাবা বাড়িতে নাই, তুমি এটা নিয়ে তুমি গোপাল বাড়িতে গোপাল বিগ্রহ আছে গোপালকে ভোগ লাগাও, তুমি গোপালকে খেতে দাও। রঘুনন্দন নিয়েছে, নিয়ে গোপালকে বলছে গোপাল ভোগটা নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, গোপাল তুমি খেয়ে নাও, আমার বন্ধুরা বাইরে অপেক্ষা করছে আমাকে খেলতে যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও, খাচ্ছে না গোপাল, বিগ্রহ খাচ্ছে না। বলছে আমি আটা বেশিক্ষণ দেখি, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে আমাকে খেলতে যেতে হবে, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি, খাচ্ছে না, তো তো মন্ত্রতন্ত্র যায় না, বাবা তো মন্ত্র শিখায়নি কোন মন্ত্রে খাওয়াতে হয় শিখায়নি, বলছে তুমি খেয়ে নাও, আমার বাবা বাড়িতে নেই আজকে, তুমি খেয়ে নাও, শুনছে না, বলছে কি আমার কথা শুনছে না, বাবা বাড়িতে নেই বলছি, ওইসব আমি মন্ত্রতন্ত্র যাই না, তুমি খেয়ে নাও, খাচ্ছে না। তো দরজা বন্ধ করার জন্য একটা ইয়ে থাকে না, লাঠি থাকে না, ওইটা নিয়েছে, নিয়ে বলছে এবার দেখো তুমি খাও, তা না হলে তোমার কপালে কিন্তু এটা দিয়ে তোমাকে মারবো আমি, উঁচু করে মারতে গিয়েছে, বলছে খাও, তখন কি আছে, না 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 আমাকে মারবে, আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি। তখন গোপাল তিনি সব প্লেটে যত অন্ন ডাল সবজি দিয়েছিলেন সব খেয়ে নিয়েছেন, বাস ভদ্রলোকের মতো সব খেয়ে নিয়েছেন ভয়ে, মারার ভয়ে। তখন রঘুনন্দন খালি থালাটা নিয়ে, ছোট খালি থালাটা নিয়ে ফিরে আসছেন, মাকে বলছে মা ভোগ নিবেদন হয়ে গেছে, বলছে প্রসাদ কোথায়, বলছে কেন প্রসাদ আবার কোথায়, প্রসাদ তো সব ভগবান খেয়ে নিয়েছে, গোপাল খেয়ে নিয়েছে, বলছে গোপাল খেয়ে নিয়েছে, তোমার বাবা এতদিন ধরে ভোগ লাগায় প্রসাদ নিয়ে আসে আর আজকে সব খেয়ে নিল। মা বলছে ছেলেটা দুষ্টু ছেলে, বলতে খিদে পেয়েছিল, আবার ভাবছেন প্লেটে এতটা দিয়েছি, এ তো ছেলে তো একা খেতে পারবে না, কি করলো ওর বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে সব খেয়ে ফেললো নাকি, তো বুঝতে পারলাম না, ঠিক আছে বাড়িতে আসলে ছেলেকে বকা দিলাম, ভোগ নিবেদনকে ভগবানকে খাওয়াতে বলেছেন খাইয়ে দিয়েছেন ভগবানকে। বাড়িতে যখন মুকুন্দ দত্ত ফিরে আসছেন, ওনার স্ত্রী বলছেন যে দেখো ছেলেকে তুমি বললে ছেলেকে ভোগ লাগাতে, আমি পাঠিয়ে দিলাম, ও ভোগ লাগিয়ে কিন্তু কোনো প্রসাদ ফেরত নিয়ে আসেনি, ওকে জিজ্ঞাসা করা হলে ও বললো যে সবাই ভগবান খেয়ে নিয়েছেন, গোপাল খেয়ে নিয়েছেন। তখন উনিও চিন্তায় পড়ে গেলেন, ছোট ছেলে সরল ছেলে মিথ্যা কথা তো বলবে না, ভগবান খেয়ে নিয়েছে, তাহলে সত্যি কথা বলতে পারতো যে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে সব খেয়ে নিয়েছি, বলতে পারতো ভগবান খেয়ে নিয়েছে বললো, বলছে আমি এত জীবন সারা জীবন ধরে ভগবানকে নিবেদন করে আসলাম, আমার হাতে খেলো না, আজকে সব খেয়ে নিল, দেখবো পরীক্ষা করে দেখতে হবে আমাকে। আরেকটা দিন ভগবানকে ভোগ নিবেদন করার অছিলায় ওনাকে বলে গেল তুমি ভোগ নিবেদন করো বাবা, আমি আজকে আগের দিন যেমন ভোগ নিবেদন করেছি ওরকম ভোগ নিবেদন করবে, তাহলে আমি অন্য এক জায়গায় কাজে যাচ্ছি, ব্যস্ত আছি, আমি থাকছি না বাড়িতে। তো উনি ঠিক 12টার আগে বেরিয়ে গেছেন, গিয়ে কোথাও লুকিয়ে আছেন, দেখছেন দেখছেন ছেলে কি করে, রঘুনন্দনকে দিয়েছেন মা তারা সাজিয়ে লাড্ডু খাজা গজা বা অন্য ডাল সবজি দিয়েছেন, মিষ্টি মিঠে দিয়েছেন, ছেলেটা ধরে ধরে নিয়ে ভগবানের সামনে রেখে দরজা বন্ধ করে দিয়ে শুনছেন বাড়ি থেকে ছোট্ট জানলার খিড়কি দিয়ে শুন দেখছেন কি করে ছেলে, লুকিয়ে লুকিয়ে দেখছেন, বলছে তুমি খেয়ে নাও, বাবা বাড়িতে নাই কিন্তু তুমি খেয়ে নাও, তো কি করবে আজকে বাবাও বাড়ি নাই, তা খেতে হবে, তা নাহলে লাঠি আসছে আমার মারবে। তখন ভগবান খেতে শুরু করেছেন, খাচ্ছেন খাচ্ছেন, তারপর লাড্ডু নিয়ে মুখে দিয়েছে, অর্ধেকটা মুখের মধ্যে অর্ধেকটা হাতে আছে, আর ভগবান দেখতে পাচ্ছেন কেউ আরেকজন দেখছে, হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়েছে, হাতে ধরে আছে। তখন এখনো পর্যন্ত আপনারা যদি শ্রীখণ্ডে যান, সেই গোপালেরা সেটা পাথরের মতো হয়ে গেছে, সেই লাড্ডুটা হাতে রয়েছে, অর্ধেকটা খাওয়া আছে, ভাঙা আছে, অর্ধেকটা মুখে দিয়েছেন গোপাল, ছোট্ট বিগ্রহ সুন্দর গোপাল, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা হাতে ধরে আছে। তখন বলছে পুত্রকে আলিঙ্গন বলছে, তুই ধন্য যে আজ পর্যন্ত আমি এতদিন ভোগ লাগিয়েছি, আমি খাওয়াতে পারিনি ভগবানকে, আর তুই খাইয়েছি, তুই আজকে, তুই আজ থেকে আমার পিতা। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তোমাদের দুজনের মধ্যে কে পিতা কে পুত্র? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন মুকুন্দ দত্তকে, তা মুকুন্দ দত্ত উত্তর দিলেন, না রঘুনন্দন হচ্ছেন আমার পিতা, আমি হচ্ছি রঘুনন্দনের পুত্র। কেন উল্টা হয়ে গেল না, মুকুন্দ দত্তের পুত্র হচ্ছে রঘুনন্দন। তো মহাপ্রভুকে যে বলছে, না না রঘুনন্দন আমার পিতা, আমি হচ্ছি রঘুনন্দনের পুত্র, কেন যার থেকে কৃষ্ণ ভক্তি শুরু সে হচ্ছে আমার পিতা। তো সেই রঘুনন্দন, এটা ভগবান যে খান তার প্রমাণ অনেক জায়গায়, অনেক অনেক বিগ্রহে কেনেছে, যেখানে ভগবান স্বয়ং ভোগ গ্রহণ করেছেন। এটা জগন্নাথের লীলা, বেশি অনেক বেশি কাহিনী বলবো না, সময় চলে যাবে, একটা দুটো কাহিনী বলছি, একটা জগন্নাথের কাহিনী বলছি। সাক্ষী গোপালের নাম শুনেছেন সবাই? কোথা থেকে এসেছিলেন? বৃন্দাবন থেকে। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে? বিদ্যানগর। কোথায়? উড়িষ্যা না, সাউথ ইন্ডিয়ায়, দক্ষিণ ভারতের বিদ্যানগর। ওখানে সেই ব্রাহ্মণের বাড়ি ছিল দক্ষিণ ভারতে, বিদ্যানগর গিয়েছিলেন, ওখানে সাক্ষী দিয়ে তারপর ওখান থেকে আর যাননি বৃন্দাবন, ওখানেই মন্দির স্থাপন করে দিয়েছিলেন রাজারা, তো ওখানে পূজিত হতেন, কাঞ্চিপুরের কাঞ্চিপুরের দেবতায় ওখানে। কিন্তু এই উড়িষ্যার রাজা যখন ওখানে দক্ষিণ ভারত বিজয়ের জন্য গিয়েছিলেন, রাজাকে পরাজিত করে ওই বিগ্রহকে নিয়ে এসেছিলেন, সাক্ষীগোপালকে নিয়ে এসেছিলেন জগন্নাথ মন্দিরে, নিয়ে জগন্নাথের পাশে রেখে দিয়েছিলেন, জগন্নাথের পাশে রেখে দিলে আর ভোগ লাগানো হচ্ছে, জগন্নাথে ভোগ লাগানো হচ্ছে, আর ওনাকে একসাথে ভোগ লাগানো হচ্ছে, পাণ্ডবরা ভোগ লাগাচ্ছে। কয়েকদিন পরে রাজা অভিযোগ করছে, এই ছেলেটাকে এক্ষুনি বের করো আমার মন্দির থেকে, কেন যদিও জগন্নাথ আর কৃষ্ণকে অভিন্ন আলাদা নয়, যেই কৃষ্ণ যেই গৌর, সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই একই ব্যক্তি, গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ জগন্নাথ একই ব্যক্তি। কিন্তু বলছে কেন কি হয়েছে, বলছে প্রতিদিন আমার পুরোহিতরা পাণ্ডারা ভোগ লাগায়, আর এই ছেলে ও কি মন্ত্র উচ্চারণ করতে দেয় না, সে সময়টা দেয় না, যত মিষ্টি মিঠাই ও সব খাওয়া শুরু করে দেয়, সব খেয়ে নেয়, আমার ভাগ্যে থাকে না। ও যে এত চঞ্চল, এই সাক্ষী গোপাল এত চঞ্চল যে আমাকে আর রাখতে দেয় না, সবগুলি ও খেয়ে নেয়, ওকে আমার মন্দির থেকে বের করো, আমার মন্দির থেকে। তখন ওই সাক্ষী গোপালকে ঠিক পুরীর মন্দির থেকে, জগন্নাথের সামনে ছিলেন পাশে, ওখান থেকে বের করে আবার 14 কিলোমিটার দূরে যেখানে সাক্ষী গোপাল স্টেশন আছে, ওখানে আবার সাক্ষী গোপালের নাম অনুসারে জায়গাটার নাম সাক্ষী গোপাল, ওই জায়গায় আবার স্থাপন করেন, ওখানে রাজা আবার মন্দির করে দেয়। এখনো পর্যন্ত ওই মন্দিরে যদি যান, সারাদিন মিষ্টি ভোগ লাগে, সারাদিন লাড্ডু খাজা গাজা যত রকম মিষ্টি ভোগ ওখানে সব ভোগ দেওয়া হয়, ভগবান গ্রহণ করেন। এতে আলালনাথেও দেখা যায়, যেখানে ভগবান ক্ষীর খাচ্ছিলেন, হঠাৎ করে দরজার ঘন্টা নাড়ি দিয়েছেন, আর হাত থেকে ক্ষীর পড়ে গায়ে পড়েছেন, মুখে পড়েছেন, সব ফসকা গেছে, বিগ্রহের গায়ে এখনো রয়েছে। ভগবান সবসময় গ্রহণ করেন, আমার হয়তো কখনো প্রকাশ্যে সবাইকে দেখান, আর কখনো হয়তো আমরা দেখতে পাই না, ভগবান গ্রহণ করেন। কেন প্রীতি ভক্তি সহকারে ভগবানকে যা কিছু দেওয়া হয় গ্রহণ করেন। আর কেন ভগবান, ওই কেউ হয়তো প্রশ্ন করতে, তাহলে থালাটা কেন পূর্ণ থাকে? কেন ভগবান হচ্ছেন পরম পূর্ণ, পরম পূর্ণ থেকে অসংখ্য পূর্ণ নিয়ে নিলেও পূর্ণ থাকে, আর তার সাথে অসংখ্য পূর্ণ দিয়ে দিলেও একই পূর্ণ থাকে। চির জগতে একের সাথে এক যোগ করলে এক থাকে, একের সাথে এক বিয়োগ করলেও এক থাকে, কিন্তু আমাদের একশো নাইন বিয়ে করলে জিরো হয়ে যায়, এই জগতে একের সাথে একযোগ করলে দুই হয়ে যায়, কিন্তু চির জগতের অঙ্ক আলাদা। ওম পূর্ণ মাধব পূর্ণম ইদম পূর্ণা পূর্ণ মুদাশ্যতে পূর্ণস্য পূর্ণ মাদায়া পূর্ণম এব অবশিষ্যতে। ভগবান থেকে অসংখ্য অনন্ত পূর্ণ নিয়ে নিল, তিনি সম্পূর্ণ পূর্ণই থাকেন। তা ভগবানের শ্রীহস্ত স্পর্শে আবার পূর্ণ হয়ে যায়। সেটা এখানে যে তিনটে পয়েন্ট বিশেষভাবে নির্দেশ করা হয়েছে, সে তিনটে পয়েন্ট হচ্ছে যেটা শাস্ত্র অনুসারে করতে হবে, গুরুদেবের নির্দেশ অনুসারে করতে হবে, আর পবিত্র সহকারে করতে হবে। ভগবান জমে ভক্তা, ভক্তির সহকারে, ভক্তির সহকারে ভক্তি সমস্ত নিয়মকানুন শাস্ত্রের নিয়মকানুন মেনে অর্থাৎ শাস্ত্রিক আচরণে, আরেকটা হচ্ছে পবিত্র সহকারে ক্লিনলিনেস সহকারে, সেটা করলে ভগবান অবশ্যই সেটা গ্রহণ করবেন। এটা তিনটা আপনারা যদি এই বিগ্রহ যে ভগবান রূপে তিনি গ্রহণ করেন তার প্রমাণ আমি দুটো কাহিনী বললাম, তিনটে বললাম না, তিনটা বললাম। একটা হচ্ছে একটা সাক্ষী গোপাল আর রঘুনন্দের মুকুন্দ আলালনাথ, অনেক বিগ্রহ আছে, সব অগ্রদ্বীপে গোপীনাথও আছে, আর পিসিমার গৌরনীতায় বৃন্দাবনে আছেন খিচড়া গোপীনাথ। মানে কাহিনী কাহিনী জানেন ভগবান কিভাবে গ্রহণ করেছেন, কিভাবে তার ভক্তের জন্য চুরি করে রেখেছেন, নিজের নিজের প্রসাদ ভক্তের জন্য চুরি করে রেখেছেন, খিচড়া নাম হয়েছে তার। বিষ্ণুপুরের কৃষ্ণ বলরাম, পুরীধামের জগন্নাথ, রাজাপুরের জগন্নাথের অনেক লীলা আছে, কালনার গৌরনীতায় কিভাবে ভোগ নিবেদন করে খান কি, এবং কি করে তিনি ওখানে কালনার গৌরনীতায় ওটা হচ্ছে কি ঝলক দর্শন, কালনাতে আছেন না ঝলক দর্শন, ওনার বড় কাহিনী আছে যে একজন ভক্তের ডাকে তিনি চলে গিয়েছিলেন, এই জন্য বেশিক্ষণ ধরে যেন কেউ ভক্ত ভগবানকে প্রার্থনা না করতে পারে, ভগবানকে দর্শন দেয় আবার হঠাৎ করে বন্ধ করে দেয়, আপনি মনের প্রার্থনা খুলে বলবেন তাকে তার আগে বন্ধ করে দেবে, যে ভয় আছে যদি আবার চলে যায়। মদন মোহনের কাহিনী আছে, কৃষ্ণ অনেক কাহিনী আছে ভক্তদের, ভগবানকে ভক্তরা ভগবানকে সাক্ষাৎভাবে খাইয়েছেন, এরকম অনেক বিগ্রহের কাহিনী আছে। তো আমি যাচ্ছি না অতদিকে, সাধারণত আমরা যদি ভগবানকে ভোগ নিবেদন না আগে তুলসী নিবেদন করি ভগবান সেটা গ্রহণ করেন, ভক্তির সহিত দিই তাহলে ভগবান সেটা গ্রহণ করেন, নিশ্চিত রূপে জানা হয়েছে ভক্তি প্রীতি, ভগবান নিজেই বলছেন না জমে ভক্তা পূজাচ্ছে, ভক্তির সহায় দেয় প্রীতির সহকার দেয় তাহলে আমি গ্রহণ করি, আর যদি শাস্ত্র অনুসারে দেওয়া হয় তাহলে ভগবান গ্রহণ করেন, আর যদি শুদ্ধ হয় উদ্দেশ্য ঠিক থাকে তাহলে ভগবান গ্রহণ করেন। এভাবে যদি বিভিন্নভাবে আমরা জানতে পারি ভগবান গ্রহণ করেছেন, কিন্তু যদি পচা বা পোড়া দুর্গন্ধযুক্ত কোনো খাবার দিই তাহলে নিশ্চিত রূপে জানা আছে ভগবান এগুলি গ্রহণ করেন, পবিত্রভাবে টাটকা জিনিস যেগুলি শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে সেগুলি যদি দিই গ্রহণ করবেন। আরেকটা একটু নিবেদন করি, তার পরে আমরা ভোগ নিবেদন করবো, তারপর আরতি, দুটো একসাথে আমরা দেখাতে পারবো। এটা প্র্যাকটিক্যাল, এটা থিওরিটিক্যাল আমি বর্ণনা করলাম। আরতিটা একটা আলোচনা করি, তারপর আলোচনা দুটো একসাথে প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে? আজকে তারপর প্রশ্ন তারপর আরতি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ধূপ আরতি, চারটি উপাচার থাকে, আর পূর্ণ আরতির সাতটা উপাচার। তা পূর্ণ আরতির যে সাতটা উপাচার সেটা আমরা এক এক করে এক ব্যাখ্যা করব। আপনাদের বইয়ের মধ্যে আছে, দেখুন, একজন লিখুন, কে লিখতে পারে? ধূপ দীপ শঙ্করজল রুমাল ফুল চামচ পাখি সতেরো পৃষ্ঠ ধূপ দীপ শঙ্করজল ফুল চামর পাখা ফুল চামর ভগবানকে ভোগ নিবেদনের পরে এই তিনটে প্রধান আরতি আছে। তিনটে প্রধান ভোগ নিবেদন কি কি? বাল্যভোগ, মধ্যাহ্ন ভোগ আর সান্ধ্যকালীন ভোগ, এই তিনটে হচ্ছে প্রধান ভোগ। তো তিনটে প্রধান আরতি বলতে পারেন, মঙ্গল আরতি, দুপুরের আরতি, রাজভোগ আরতি আর সন্ধ্যা আরতি, তিনটে প্রধান আরতি। ছয় রকম ভোগের মধ্যে আরতি আছে তিনটে প্রধান, আর যতবার ভোগ লাগানো হবে ততবার আরতি করতে হবে, কিন্তু অন্য সময় সংক্ষিপ্ত।
আরতি করে রেখে দেবেন,
না দুটো আরতি, আগে তো আরতি, আরতি দুই প্রকার আছে না, একটা হচ্ছে ধূপ আরতি, একটা হচ্ছে পূর্ণ আরতি। পূর্ণ আরতি তিনবার করতে হয়, ভোর মঙ্গল আরতিতে, মধ্যাহ্ন আরতিতে আর সন্ধ্যা আরতিতে। ওটা পূর্ণ আরতিতে যেমন ধূপ আরতিতে চারটে উপাচার থাকে, পূর্ণ আরতিতে সাতটা উপাচার থাকে, ধূপ ফুল চামর পাখা দীপ থাকে না। এতে ধূপ আরতিতে চারটে, ধূপ দেওয়া হয়, ফুল দেওয়া হয় আর চামর পাখা দেওয়া হয়। এটা কখন কখন দেওয়া হয়? আটটার সময়, বিকাল চারটার সময় আর রাত্রে সন্ধ্যারতির পরে, রাত্রে আটটার সময় শয়নারতির সময় ধূপ ফুল চামর পাখা, বেশি কিছু থাকে না। আর পূর্ণ আরতিতে সাতটা, যেমন মঙ্গল আরতিতে সাতটা আইটেম থাকবে, ধূপ দীপ যেমন অর্ঘ বা শঙ্খজল, বস্ত্র, চামর ফুল, চামর পাখা, এই সাতটা। এটা থাকবে সকালবেলা মঙ্গল আরতির সময়, দুপুরবেলা রাজভোগের সময় আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময়। অন্য সময় আপনি যখনই একটু ভোগ লাগাবেন তখন একটু ধূপ বা একটু ফুল দিয়ে দেবেন ভগবানের চরণে, একটু চামর পাখা ঘুরিয়ে দেবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের বইয়ের মধ্যে সব রয়েছে, যদি না লিখতে চান কোনো ক্ষতি নাই, বইয়ের মধ্যে আছে, আর যদি লিখতে চান কেন করা হয় সেটা একটু লিখতে পারেন। ধূপটা ভগবানকে কেন দেখানো হয়? যদি আমরা সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে না পারি লোকে আমাদেরকে কি বলবে, কি বলবে আমাদেরকে? গড্ডালিকা প্রবাহ, গড্ডালিকা প্রবাহ না কি অন্ধ, গড্ডালিকা প্রবাহ বাংলাদেশ সবাই জানা উচিত, গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ, কি বললেন খুব সুন্দর, অন্ধ অনুকরণ। আমি জানি না কি জন্য করছে গড্ডালিকা, গড্ডালিকা মানে ভেড়ার পাল, ভেড়ার পালের সামনে, ভেড়ার পাল যেদিকে যায় না সামনে আপনি একটা কাঠ রেখে দিন, প্রথম ভেড়াটা সারিতে যাচ্ছে ও লাভ দিয়ে পার হবে, কাঠটা কাঠটা সরিয়ে নিন, দেখবেন প্রত্যেক ভেড়াটা ওখানে যাচ্ছে, ওখানে যেয়ে লাভ দিচ্ছে, কেন আগেরটা লাভ দিয়েছে। এটা আমি একটা প্রমাণ পেলাম, আমি যখন এই কাহিনী ক্লাসে বললাম তখন একজন ভক্ত বলছে প্রভু, সে উড়িষ্যার ভক্ত, প্রভু আপনি করেছেন একটা বাস্তব সত্য, আমরা ছোটবেলা কি করতাম, আমাদের বাড়িতে ভেড়া ছিল, উনি আমাকে উদাহরণটা দিচ্ছেন, তো পাহাড়ের মতো চলতো আর যখন বর্ষা হতো যে পাহাড়ের যে নিচু জলা যে খালটা ওটা ভরে যেত জল দিয়ে, জল ছড়তো, হাতে কোনো জল নেই, পাহাড়ের নদীতে জল থাকে না, ছোটো ছোটো বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে জলে ভরে যায়, বেড়াগুলো ফিরিয়ে নিয়ে আসবো আর কেউ ওই নদী পার হবে না, ঠিক আছে, ছোট একটা বেড়াকে ধরে একটু দূরে জোরে ছড়িয়ে দেবো, ওর সাঁতার কেটে পার হয়ে চলে আসতো, তারপর যত ভেড়া থাকতো সব লাভ দিয়ে জলের মধ্যে পড়ে সাঁতার কেটে নদী পারে আসতো, একটাকে একটু ছেড়ে দিত জলের মধ্যে ফেলে দিত, দিয়ে ওটা পার হয়ে ও পারে যেত আর সবাই পার হয়ে ফিরে আসতো। অন্ধ অনুকরণ, কেন একজন লাভ দিয়েছে ও লাভ দিবে, কাঠ যদি নাও থাকে ওখানে গিয়ে লাভ দিবে, অন্ধকরণ। আমরা যদি লোককে বুঝাতে না পারি তো সবাই কি ভাববে, এরা অন্ধের মতো অনুকরণ করবে, আগে কেউ পূজারীরা করেছে, আগের কোনো স্বামীজিটা করেছে তাই এরাও করছে, কেন ধূপ দেখাচ্ছে, কেন দীপ দেখাচ্ছে, কেন জল দেখাচ্ছে, তো যায় না। একটা কাহিনী মনে পড়ে গেল, নীতিশাস্ত্রে একটা কাহিনী ছিল যে কিরকম অন্ধ অনুকরণ, গতানো গতিকা লোকা ন লোকা পারমার্থিকা গঙ্গা সৈকত লিঙ্গেন নষ্টমে তাম্র ভজন। কাহিনীটা এরকমই, একজন ব্যক্তি মানে একজন ভিক্ষুক, তো অনেকদিন ভিক্ষা করতে করতে তার একটা তামার পাত্র ছিল ভরে গেছে, উনি ভিক্ষা করতে করতে দেখেন কত লোক তীর্থ করতে যাচ্ছে, গয়া কাশি বৃন্দাবন তীর্থে যাচ্ছে। আর উনি চিন্তা করছে, হায় রে আমার জীবনটা শুধু ভিক্ষা করে করেই গেল, কোনো তীর্থে যাওয়া হলো না, আমার জীবনটা কত ঘৃণিত, শুধু ভিক্ষা করে করেই চলেছি। না যখন তামা পাত্রটা ভরে গেছে, বলছেন না যদি আমি অনেকদিন ভিক্ষা নাও করি আমার সংসার চলে যাবে, আমি এখন ভিক্ষা টিক্ষা করবো না, এখন আমি একটু তীর্থ ভ্রমণ করে আসি। বাড়িতে কোথায় রেখে যাবে, তার বাড়িটার অবস্থা তো ভালো নয়, তত চোরে ডাকাতে ওটা নিয়ে চলে যাবে। তামা পাত্রটা মাথায় করে নিয়েছেন, নিয়ে চললেন কোথায়, গয়াতে গিয়েছেন, তারপর ওখান থেকে কাশিতে যাবেন। কাশিতে গিয়েছেন, প্রথমে কাশি গেলেন, শিব বিশ্বনাথকে একটু দর্শন করে কাশি গেলেন। বলছে ভগবানকে দর্শন করবো, তার আগে একটু পবিত্র হওয়া উচিত, এত পথ অতিক্রান্ত করে আসলাম। আমি একটু গঙ্গা থেকে যে ভোরবেলা চিন্তা করছেন যে সকালে রাত্রে কোথাও গাছের নিচে বিশ্রাম করেছেন, যে সকালে শিবজিকে একটু বেলপাতা একটু গঙ্গা জল দিবেন, তো একটু গঙ্গা জলে স্নান করতে গিয়েছেন গঙ্গার তীরে। এখন চিন্তা করছে আমি যদি টাকার পাত্রটা উপরে রেখে গঙ্গায় নামি, অন্য কেউ যদি এটা নিয়ে চলে যায় তাহলে কি আমার সারা জীবনের সম্পদ কত বছর ধরে ভিক্ষা করে করে জমাতে জমাতে এই পর্যন্ত হয়েছে। উনি কি করলেন, চান করে তো ভগবানকে দেখতে যেতে হবে, শিবজিকে দর্শন করতে যেতে হবে কাশী বিশ্বনাথকে। হঠাৎ মাথায় যুক্তি খেলো, এখানে তো সবাই শিব ভক্ত, তা আমি যদি বালি দিয়ে একটা শিব গড়ি, কেন বালি দিয়ে শিব গড়েও সেটাও রামচন্দ্র যখন কোথায় রামেশ্বরমে ওখানে উনি বালি দিয়ে শিব গড়ে পূজা করেছিলেন। তিনি ভক্তের মা, তো ভগবান হচ্ছেন তো ভক্তকে একটু বাহবা দিয়েছেন আর কি, তাকে পূজা করেছেন। ভগবানও কখনো কখনো তার ভক্তের পূজা করেন। যখন সুদামা বিপ্র গিয়েছিলেন কোথায় দ্বারকাতে, ভগবান কৃষ্ণ তার সিংহাসনে বসালেন, তাকে পদধৌত করলেন, পদধৌত হলো মস্তকে সিঞ্চন করলেন। তার মানে ভগবানের পবিত্র হওয়ার জন্য ভক্তের পদশাল জল লাগে নাকি, তো ভগবান জগতে শিক্ষা দিলেন, ব্রাহ্মণকে কত সাদরে পূজা করলেন, সাধারণ গৃহস্থের কর্তব্য কি সেটা তিনি দেখালেন। আবহনী আচারি ধর্ম জীবের শিখায়, ভগবান শিখিয়েছেন। এখানে চিন্তা করলেন যে আমি যদি শিবলিঙ্গ তৈরি করি, একটু বালু খুঁড়ে মাটির পাত্রটা, ওই তামার পাত্রটা, মানে যেটাতে টাকা ভর্তি করা আছে একটা পাত্র রাখলেন, ওর উপর বালি দিয়ে একটা শিবলিঙ্গ করলেন, করে ওর উপরে একটা বেলপাতা তুলো ইয়ে ফুল দিয়ে গঙ্গায় স্নান করছেন। গঙ্গায় স্নান করছেন অনেকক্ষণ ধরে, ভালো করে স্নান করে তারপর আহ্নিক করছেন। এমন সময় দুজন ব্যক্তি দেখলেন, দুজন ব্যক্তি এসেছেন স্নান করতে, ভোরবেলা স্নান করে শিব দর্শন করলেন। দেখছেন যে একজন ব্যক্তি স্নান করেছেন, তারাও অন্য দেশ থেকে আসছেন, ওখানকার লোক নয়, একজন ব্যক্তি স্নান করছে একটা শিবলিঙ্গ উপরে আছে। তারা বলছে বোধ হয় এইটাই আছে রীতি। কি রীতি? এখানে আগে শিবলিঙ্গ তৈরি করতে হয়, পূজা করে স্নান করে তারপর শিবকে দর্শন করতে হয়। তার পাশে আরো দুটো শিবলিঙ্গ তৈরি করলেন, বালি দিয়ে বালি একত্র করে একত্র দুটো শিবলিঙ্গ তৈরি করে তারা প্রণাম টানাম করে আগে গঙ্গা স্নানে গেলেন। পরে আরো চারজন আসছে, দেখছে আরে তিনজন লোক আছে চান করছে, তিনটে শিবলিঙ্গ আছে। তো এখানকার রীতি এটা, এখানে শিবলিঙ্গ তৈরি করতে হবে তারপর গঙ্গায় যেতে হবে। তিনটে শিবলিঙ্গ তৈরি করে আবার চারজন চারটে শিবলিঙ্গ তৈরি করেছেন, করে কি করলেন আবার বেলপাতা দিয়ে আবার স্নান করতে গেলেন। এখন এর মধ্যে ওনার তো স্নান অনেক শেষ হয়ে গেছে, আর এরপরে যারা আসছে শিবলিঙ্গ তৈরি করছে গঙ্গায় গিয়ে স্নান করছে, শিবলিঙ্গ এরপরে অনেকটা শিবলিঙ্গ হয়ে গেছেন। উনি এসে বলছে, ভাবছেন যে আমার শিবলিঙ্গটা গেল কোথায়, হ্যাঁ হ্যাঁ উনি একটা, ওনার তো শিবলিঙ্গ নয়, টাকা টাকাটা লুকিয়ে রেখে দিয়েছেন, তুই একটা ভেঙেছেন, ভেঙে ওর মধ্যে নেই অনেক শিবলিঙ্গ, একই রকম শিবলিঙ্গ বালি দিয়ে গড়া, তো কোনটা কে তৈরি করেছে কে বুঝবে, তো একটা ভেঙেছেন। আর পাশে যারা পরবর্তীতে গিয়েছিল এসে দেখে ওনার শিবলিঙ্গ ভেঙেছেন, উনি বলছেন আমার শিবলিঙ্গ ভাঙলি কেন, ওকে দু চার থপ দিয়েছে, আমার শিবলিঙ্গ আমি কষ্ট করে কেন দিতে প্রণাম করলাম, শিবলিঙ্গ ভাঙলি কেন। এখন দ্বিতীয় আর একটা ভাঙতে সাহস পাচ্ছে না, আরেকজন যদি আসে তখন বলছে হায় হায় গতানুগতিকা লোকা ন লোকা পারমার্থিকা গঙ্গা সৈকত লিঙ্গে নষ্ট মে তাম্র ভাজনম। এখানকার লোক সব গতানুগতিক, কেউ পারমার্থিক নয়, ওরা অন্ধভাবে অনুসরণ করছে, একে অপরকে অনুসরণ করছে। ও কি জন্য করেছে, কেন করেছে সেটা কোন জানতে চায় না এরা, গতানুগতিক লোক। ন লোক প্রকৃতপক্ষে কেউ পারমার্থিকের উদ্দেশ্যে করেনি। গঙ্গা সৈকত লিঙ্গে ন, গঙ্গার বালির মধ্যে, বালি দিয়ে গঠিত আমার শিবলিঙ্গের মধ্যে নষ্ট মেয়ে তাম্র ভাজনাম, আমার তামার পাত্রটাই নষ্ট হয়ে গেল, আমার টাকাটাই হারিয়ে গেল। আমরা মায়াপুরে যখন বড় মন্দির, তো যারা মায়াপুরে গেছেন তারা জানেন বড় মন্দির, হয়তো একজন ভক্ত দূর থেকে দেখছেন একজন মহারাজ এসেছেন বা মহারাজ দাঁড়িয়ে আছেন, উনি ওখানে প্রণাম করলেন, ওই পদ দিয়ে সমস্ত তীর্থযাত্রীরা ঢুকছে মন্দিরে ঢুকছে, তো যেহেতু একজন ভক্ত প্রণাম করেছেন, ভক্ত প্রণাম করে ওখান থেকে চলে গেছেন, মহারাজ যেখানে দাঁড়িয়ে ছিল ওখান থেকে দূর থেকে প্রণাম করে একজন সন্ন্যাসীকে দেখলে প্রণাম করতে হয়, এটা শাস্ত্র বাক্য। কেন দেবতা প্রতিমান দৃষ্টা যতিঞ্চৈব ত্রিদণ্ডী নাম নমস্কার ন কুজ্জাত চেত উপবাসনে শুদ্ধতি। ভগবানের শিবিগ্রহ দর্শন করে এবং ত্রিদণ্ডী সন্ন্যাসী দর্শন করে যদি কেউ প্রণাম না করে তাকে প্রায়শ্চিত্ত করা উচিত। কি প্রায়শ্চিত্ত? সারাদিন উপবাস থেকে তাকে প্রায়শ্চিত্ত করতে, সারাদিন উপবাস থাকবে, যে আমি আজকে ভগবানের বিগ্রহ থেকে প্রণাম করিনি, ত্রিদণ্ডি সন্ন্যাসী দেখে প্রণাম করিনি, তার থেকে বলা একটা দণ্ডবাদ দিয়ে দিই, সারাদিন উপবাস থেকে শরীরে কষ্ট হবে কেন? এই জন্য ত্রিদণ্ডী ভগবানের বিগ্রহ এবং ত্রিদণ্ডী সন্ন্যাসী দেখলে প্রণাম করতে হয়, শাস্ত্রের বিধি। দূর থেকে প্রণাম করেছেন, একজন ভক্ত দেখলেন সন্ন্যাসীকে প্রণাম করেছেন, বাইরের লোকরা দেখলেন ভক্তরা এখানে প্রণাম করেছে, দেখেননি যে উপাসে কাকে প্রণাম করেছে, সন্ন্যাসীকে প্রণাম করেছে না ভগবানকে প্রণাম করেছে, দেখেনি, ওখানে প্রণাম করলেন। এখানে মন্দির, যেহেতু এখানে মন্দির আমরা যাচ্ছি, এখানে প্রণাম করে ঢুকতে হয়। তো এখন যত লাইনে আছে সবাই ওখানে এসে প্রণাম করছে আর মন্দির ঢুকছে, ওখানে এসে প্রণাম করছে মন্দির ঢুকছে, ভক্তও নেই আর সন্ন্যাসীও নেই ওখানে, শুধু ওখানে এসে সবাই প্রণাম করছে। কেন? ও সামনে দেখলো ওখানে প্রণাম করছে, ওখানে যে প্রণাম করছে, সামনে পিছনে ও ওখানে প্রণাম করছে, ওখানে যে প্রণাম করছে। গতানুগতিকা লোকা, আসল তত্ত্ব যায় না কি জন্য প্রণাম করেছে, ঠিক না? তা বলার উদ্দেশ্য কি, যে আমরা যদি কোনো ব্যাখ্যা না দিতে পারি, আপনি কেন ধূপ দেখাচ্ছেন, আপনি কেন দীপ দেখাচ্ছেন, শঙ্করাচার্য রুমাল ফুল চামর পাখা এগুলি কেন দেখাচ্ছেন, উদ্দেশ্যটা কি, যদি আমি কাউকে সঠিক ব্যাখ্যা না দিতে পারি লোকে আমাদের কি ভাববে, এরাও গতানুগতিকা লোকা, এরাও আগের লোকে যা করেছে এরাও তাই করে যাচ্ছে, এরাও অন্ধ অনুকরণ। এই জন্য আমাদেরকে জানতে হবে ফিলোসফিক্যাল, এই জন্য জানার প্রয়োজন আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ধূপটা কেন দেখাই, দু একজন উত্তর দিন, ধূপটা কি জন্য দেখানো হয়, কোথায় দেখানো হয় ধূপটা, কিসের প্রতীক? সুগন্ধের প্রতীক, পিতৃবাবু বললেন সুগন্ধের প্রতীক ধূপটা দেখে। ধূপের যখন আমরা ঘ্রাণ মন্দিরে যাই, যখন ধূপের ঘ্রাণ গ্রহণ করি তখন কি হয়, কি সুন্দর একটা সুষ্ঠু বাতাবরণ বা পরিবেশ সৃষ্টি হয়, আবহাওয়াটা খুব সুন্দর হয়ে যায়, কি সুন্দর, তো মনের মনের প্রফুল্লতা সৃষ্টি হয় তার সুগন্ধের মধ্যে, মনের প্রফুল্লতা। এই জন্য ভগবানকে সুগন্ধ দেওয়ার জন্য দেয়। আরেকটা কারণ আছে, পদ্মপুরাণে ওখানে বর্ণনা করা আছে, ভগবানকে কেউ যদি ধূপ নিবেদন করে, এই ধূপের ঘ্রাণ যারা গ্রহণ করবে তাদের আর এই পুনর্জন্ম হবে না, জন্ম মৃত্যু সংসার থেকে তারা মুক্ত হয়ে যাবে। এই জন্য ভগবানকে ধূপ দিতে হয়, ওই ঘ্রাণটা যদি যারা যারা গ্রহণ করে এই জন্ম মৃত্যু সংসারে তাদেরকে আর কষ্ট পেতে আসতে হবে না। ঠিক যেমন উদাহরণ দিয়েছেন পদ্মপুরাণে, অনেক সময় যাদের সাপে কাটে সে তো মৃত্যু মুখে পতিত হয়, কিন্তু তার মধ্যে সে গাছ গাছেরা আছে না, অনেক ভেষজ ঔষধ আছে, তাদের নাকে যদি ঘ্রাণটা দেওয়া হয় ওই বিষের অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, তাহলে সে বেঁচে ওঠে আবার, ওঝারা জানে। সেই রকম ভগবানকে নিবেদিত যেই ওই ধূপের ঘ্রাণ যদি কারণ নাসিকে প্রবেশ করে তার এই জড় কলুষ নিবৃত হয়ে যায়, তখন সে ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করে, বুঝে গেল? আর সাধারণ কথায় এটা মনের প্রফুল্লতা আনয়ন করে। ঘরে যখন একটু গন্ধ হয় বা কিছু বড় পরিবেশটা খারাপ হয় তখন আমরা বলে ধূপ জ্বেলে দাও, কিন্তু ভগবানকে নিবেদন করে দিলে সেটা হচ্ছে জন্মমৃত্যু চক্র থেকে রেহাই পেয়ে যায়। দুঃখ এরপরে দীপ, আগুন দিয়ে কি ভগবানের নিবেদন করেন? আগুন দিয়ে কি করা হয়? ধূপ মানে আগরবাতি। কোনটা? ইনসেন্স। ইনসেন্স কাঠি থাকে না, লম্বা লম্বা, ওই ধূপ থাকার কথা বলছে। ওটা ধুনা বলে, ধূপ ধুনা বলে না, ওটা ধুনা। ওটা হচ্ছে একটা গাছের আঠা, ওটা দিলে একটা সুগন্ধি ছোটে, ওটা ভালো। ওটা মশা মাছি সব তাড়িয়ে যায়, ওটা দিয়ে আরতি করে না, ওটা দিয়ে মশা মাছি তাড়ানোর জন্য চলে যায় ওটা। আর ওটা কোনো ব্যাকটেরিয়া থাকলে ওই ধুনার গন্ধে ব্যাকটেরিয়া পর্যন্ত নাশ হয়ে যায়, ভালো হয়ে যায়, আবহাওয়াটা পরিবেশ হয়ে যায়, পরিবেশটা খুব সুন্দর হয় ধূপের ধুনা দিলে। তো এই ধূপ দেওয়া হয়, এটা ধূপ ভগবানের সর্বাঙ্গে সাতবার ঘড়ির আকারে, ঘড়ি যেমন ঘোরে না, সর্বাঙ্গে পাঁচ চরণ থেকে মস্তক পর্যন্ত সর্বাঙ্গে সাতবার ঘোরাতে হয়। প্রত্যেকটা বিগ্রহ থাকলে প্রতিটা বিগ্রহে ওখানে লেখা আছে, বইয়ের মধ্যে লেখা আছে, সর্বাঙ্গে সাতবার। আপনার একবারই শিখে যাবে না, কোনো আর কিছু নেই। এটা প্র্যাকটিক্যাল একবার দেখিয়ে দেওয়া প্রশ্ন পরে। মূল বিগ্রহ হচ্ছে কৃষ্ণ বা জগন্নাথ, তাকে দিয়ে তারপর বলদে তারপর সুভদ্রা এভাবে দিবেন। তো এইভাবে আগে কৃষ্ণ থাকলে আগে প্রথমে কৃষ্ণকে, তাহলে মন্দির আছে গৌর নিতে আছে, তাহলে শুধু আগে গৌরাঙ্গ মহাপ্রভুকে তারপর নিত্যানন্দ প্রভুকে। এইভাবে আগে যে পরমেশ্বর ভগবান কৃষ্ণকে বা জগন্নাথকে বা মহাপ্রভুকে দিয়ে তারপর অন্য পরপর অন্য সবাইকে দিতে হয়, সবাইকে সাথে। কিন্তু গুরু পরম্পরা যেখানে আছে ওখানে তিনবার দেখাতে পারেন, একবার দেখাতে পারেন, সময়ের উপর নির্ভর করছে। দুটো জিনিস হতে পারে, একবার আপনি ওই একই ধূপ দেখাচ্ছেন, তা মনে করে আমি কি ভগবানকে দেখিয়ে ওই ধূপ আবার গুরুদেবকে কি করে দেখায়। চির জগতে সবগুলি ফ্রেশ, এভার ফ্রেশ, স্পিরিচুয়াল জিনিস সবসময় এভার ফ্রেশ, আপনি দেখাতে পারেন। আরেকটা ভাবনা হচ্ছে আপনি ভগবানকে দেখালেন, এবার অন্য সবাইকে আপনি ভগবানের প্রসাদ হিসেবে সবাইকে দেখালেন, ঠিক আছে, দুটো হতে পারে। কিন্তু আপনি আরতি করবেন, সবাইকে আরতি ওই ওই ধূপ দিয়েই, ওই ফুল দিয়েই আরতি করতে হয়, বুঝে গেল? তো ধূপ গেল। এরপর দীপ, দীপটা কিসের জন্য দেখানো হয়? ওখানে ভূত প্রেত কোথায় মন্দিরের মধ্যে? আপনারা যখন দক্ষিণ ভারতে গিয়েছেন, কেউ দক্ষিণ ভারতে মন্দির দর্শন করেছেন? দক্ষিণ ভারতে অনেক বড় বড় মন্দির আছে, তো ওরকম আরতি করে যখন, তখন ওরকম প্রথমে চরণ দেখায় আলোর লাইটে। তখন ওরা আগেকার দিনে সবগুলি ইয়ে ছিল, বিদ্যুৎ দ্বীপের আলো ছিল, কোনো মন্দিরে ইলেকট্রিক ছিল না। এখন অনেক অনেক মন্দিরে আছে, এখনো পর্যন্ত দ্বীপের ইলেকট্রিক বাল্ব জ্বলে না। তো ওটা হচ্ছে প্রথমে চরণ দেখায়, চরণ আগে দেখায়, এটা চরণ, ভগবানের চরণ। তারপর নাভিতে দেখায়, এটা হচ্ছে ভগবানের নাভি, উক্ষস্থল। তারপর এটা মুখে দেখায়, এটা ভগবানের মুখ। তারপর এটা সম্পূর্ণরূপে দেখায়, পুরো চরণ থেকে এটা দর্শনার্থী গেলে সবগুলি দেখায়, ভগবানের সর্বাঙ্গ দর্শন করায়। এই দ্বীপের আলাতে ভগবানের দিব্য রূপের ছটা যদি কেউ একবার দর্শন করে, তাহলে এই জগতে তাকে আর থাকতে হবে না, তাকে গোলক বৃন্দাবনে টিকিট এসে যাবে, ভগবানের কাছে ফিরে যায়। কেন? ভগবান ওই দ্বীপের আলোকে উদ্ভাসিত, ভগবানের আরতির সময় এই জন্য সবাই দাঁড়িয়ে দেখে, চরণ দেখে, বক্ষস্থল দেখে, মুখ দেখে, তারপর সর্বাঙ্গ ঘুরে আনে, সবসময় সর্বাঙ্গ দর্শন করে। তো ভগবানকে দ্বীপের উজ্জ্বল আলোকে উদ্ভাসিত, দ্বীপের আলোকে উদ্ভাসিত ভগবানকে দর্শন করলে তাকে সে ভগবত ধামে ফিরে যাবে। দ্বীপটা আরেকটা হচ্ছে অগ্নি, যেমন আমরা আছি সমস্ত অশুভ বস্তুকে নাশ করে। আমরা চাই আমরা যাকে ভালোবাসি তাকে যেন কোনো অশুভ না থাকে, সেটা আমরা চাই। অগ্নিকে আরতি করা মানে অগ্নি দেখানো মানে কোনো অশুভ জিনিস ওখানে থাকতে পারে। আমরা যখন শ্মশান থেকে আসি, মৃতদেহ দাহন করে আসি, কোনো কলেজে তখন আমরা কি করি, স্নান করে আসি, ঘরে প্রবেশ করার আগে অগ্নি স্পর্শ করি, দর্শন করে অগ্নি স্পর্শ করে তারপর ভিতরে প্রবেশ করি। সেই রকম যেন অশুভ কোনো না জিনিস না থাকে, সেই জন্য আরতি করা হয় অগ্নি দিয়ে, দ্বীপ দিয়ে। আর এটা হচ্ছে মাঙ্গলিক দ্রব্য, মঙ্গলময় দ্রব্য, এটা দ্বীপ। এগুলি শুভ জিনিস, মাঙ্গলিক দ্রব্য এবং অশুভকে নাশ করে, সেই জন্য এই দ্বীপ দিয়ে আরতি করা হয় ভগবান। আর এরপরে আসে অর্ঘ্য। ভগবানকে আরতি করবো, জলের কি প্রয়োজন? আমরা শঙ্খের মধ্যে জল নিয়ে আরতি করি। জলটা কিসের জন্য দেওয়া হয় এখানে? ভগবানকে জল দিয়ে আরতি করা হয় কেন, কি দরকার? দ্বীপটা বোঝা গেল কোথায় কোথায় দেয়? চরণে চারবার, ভগবানের চরণে চারবার, নাভিতে দুবার, মুখে তিনবার, কত হলো? নয়বার, নয়বার। আর সর্বাঙ্গে সাতবার, নয়ার সাত ১৬বার, ঠিক ভগবান ঘড়ি দেখালে ১৬বার দেখানো হয়। এটা দ্বীপের একটা বিশেষ মাহাত্ম্য আছে। এরপরে আছে অর্ঘ্য। জলটা কোথায় দেওয়া হয়? মস্তকে তিনবার আর সর্বাঙ্গে সাতবার। জলটা কেন দেখানো হয়? ভগবান খেয়ে দিয়ে আসমান করলেন, অপবিত্র থাকলেন কোথায়? খাওয়ার পরে আসমান দেননি, দিয়েছেন, তারপর তো আরতি করছে, তাহলে অপবিত্র হলো, জল দিয়ে কি করবেন? ভগবান স্নান করাবেন? স্নান করেই তো খেতে বসলেন, তাহলে আবার স্নান করেন না কি? দেখো এই জলটা কিসের জন্য? এই জলটা হচ্ছে অর্ঘ্য জল। আমরা অনেক সময় অর্ঘ্য, ওখানে বিভিন্ন পবিত্র জিনিস থাকে অর্ঘ্যের মধ্যে। অর্ঘ্যের মধ্যে দেখুন কি থাকে, সাদা চাল থাকে, আতপ চাল থাকে, কুশো গাছ থাকে, বার্লি থাকে, সিজন সেসমি সিড মানে তিল থাকে, সাদা তিল, তারপর সাদা সরিষা থাকে। এগুলি দিয়ে কি হচ্ছে, পবিত্র করা। এগুলি সবগুলি পবিত্র, এই পবিত্র জল দিয়ে মস্তকে সিঞ্চন করা হয়। ভগবানের অর্ঘ্য মানে হাতে দেওয়া হয়, ওটা মস্তকে উনি সিঞ্চন করবেন, অর্ঘ্য দেওয়া হয়। অর্ঘ্যের পরে অনেকে বলে ও ভগবানকে স্নান করানোর জন্য, মুখ ধোয়ার জন্য, না, এটা অর্ঘ্য দেওয়া আছে ভগবানের মস্তকে সিঞ্চন করার জন্য। এরপরে আসছে একটা রুমাল দেখানো হয়, হাতে একটা রুমাল দেখেছেন, এবার ধরে না আরতি করার অস্ত্র, এটা কিসের প্রতীক? অর্ঘ্যটা বানাতে হয় আগে, অর্ঘ্য জল, অর্ঘ্যটা আপনি এটা বানানোর নিয়ম। অর্ঘ্য অনেক সময় গোলাপ জল দিয়ে দেয়, গোলাপ জলের মধ্যে আপনি এগুলি দিতে পারেন, এটা অর্ঘ্যটা দেওয়ার নিয়ম আছে। শাস্ত্রে যেটা বলা হয়েছে, অনেক সময় নিজেকে আত্মশুদ্ধির জন্য এভাবে ছিটানো হয় জল, তাই না? ভগবানকে আমরা ভাবছি যেন কোনো অপবিত্র না থাকে, কিছু না থাকে, ভগবানকে যেন অপবিত্র স্পর্শ না করে, বাৎসল্য হয় তারা ভগবানকে এভাবে দিয়ে দেয় যেন মস্তকে ছিটানো হয়। অনেকে ভাবে যে ভগবানকে হাত মুখ দেওয়া দেওয়া হলো, তারপর বস্ত্র দেওয়া হলো হাত মুখ মশার জন্য, না এটা নয়। অনেকে যেটা উত্তর দিয়ে থাকে, এই বস্ত্রটা কেন দেওয়া হয়, এটা হচ্ছে কোনো অতিথি যদি বাড়িতে আসেন তাকে কি হয়, বস্ত্র দিতে হয় গিফট। এই বস্ত্রটা সবসময় গিফট দেওয়ার জন্য, নতুন বস্ত্র দেওয়া হয়। তো আমরা অনেক সময় প্রতিদিন নতুন বস্ত্র আনতে গেলে তো অনেক বস্ত্র লেগে যায়, এই জন্য একই বস্ত্র আমরা ধুয়ে ভগবানকে আরতি করার জন্য, কিন্তু চেতনাটা থাকবে, ভাবনাটা থাকবে যে আমি নতুন বস্ত্র ভগবানকে দিচ্ছি, বুঝলেন? এই জন্য ভগবানকে বস্ত্র দিয়ে, বস্ত্র সর্বাঙ্গে সাতবার। ঘুরাতে হয়। এরপরে আসে ফুল, ফুলটা কি জন্য দেওয়া হয়? ভগবানকে ফুল দেওয়া হয় কি জন্য? ফুল সবাই ভালোবাসেন, ভগবান ভালোবাসেন, তাই ভগবানকে ফুল দেওয়া সিম্পল হতো না? ফুল কেন, ফুল কে না ভালোবাসে? হাত ফুল তো সবাই ভালোবাসে। একজন প্রেমিক যদি প্রেমিকার কাছে যায় তখন একটা ফুল নিয়ে যায়, গোলাপ নিয়ে যায়, কেন? এটা উপহার, এটা ভালোবাসার প্রতীক, আমি ভালোবাসি তাই ভগবানকে দিলাম। এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কি, যে ফুলের অত্যন্ত সুগন্ধ আছে, কেন? গন্ধবিহীন ফুল ভগবানকে নিবেদন করা উচিত নয়, দেওয়া উচিত নয়, এই জন্য গন্ধ সুগন্ধ ফুল ভগবানকে নিবেদন করতে হয়। সবাই ভালোবাসেন, ভগবান ভালোবাসেন তাই দিন ফুল। আর এরপর আছে চামর, এই যে চামর আছে এটা হচ্ছে চামরি গাভীর লেজ। চামরটা কেন দেখানো হয়? চামরটা মশামাছি তাড়ানোর জন্য। আরেকটা আরেকটা কি জন্য দেখা হয়? এটা রাজসিক ঠাট, মানে চামড়টা দেওয়া হয়। অনেক সময় দেখেন নি যে রাজরাজারা যখন আসেন তার দুপাশে তোরা আভিজাত্য, দুটো পাশে সে তো হংসের মতো দুটো দূরন্ত দিকে চামড় ঢোলায় দেখতে শুনে, এটা আভিজাত্য এক নম্বর। দ্বিতীয় নাম্বার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে মশামাছি যেন, কেন লেজের কাছে গাভীরা লেজ দিয়ে কি করে মশামাছি তাড়ায়, তো গাভীর লেজ ওটা চামড়ি, চামড়টা হচ্ছে গাভীর চামড়ি, গাভীর লেজ ওটা, ওইটা লেজ দিয়ে করা হয়, তাহলে কোনো মশা ওটা লেজের এমনই আছে মশামাছি তোর কাছে যেতে পারে না, ভয় পায়, কেন জড়িয়ে যাবে ওর মধ্যে, তো এই জন্য দূরে পালিয়ে যায়। ওটা যদি সামনে আন্দোলিত করা হয় মশামাছি থাকে না দূরে। আর পাখাটা কিসের জন্য? শীতলতা, ময়ূর পাখাটা দেওয়া হয় শীতলতা প্রদান করার জন্য। এই জন্য শীতকালে ময়ূর পাখা দেওয়া হয় না, শুধু গরমকালে ময়ূর পাখা দেওয়া, অন্য সময় চলে কিন্তু শীতকালটা বন্ধ করে দেওয়া হয়। কেন শীতকালে এমনি শীত, তারপর যদি আবার ময়ূর পাখা দেওয়া হয় তাহলে গরম ঠান্ডা ধরে যাবে ভগবানের। চামর শীতলতার জন্য না, চামর বিশেষ করে মশামাছি তাড়ানোর জন্য, ওটা ওটা ভগবান আসেন এখানে দূর থেকে এরকম করা হয়, কেন ও মশামাছি যেন কাছে না যায় ভয়ে, ভগবান আরাম পাবে। চামড়টা সারা বছর দেওয়া হয় সমস্ত সময়, শুধু পাখাটা দেওয়া হয় না শীতকালে। এবার একটু প্র্যাকটিক্যাল আসা যাক, নাকি ব্রাহ্মণ কেউ আছেন পূজা করবো কে, আমাকে করে দেখাতে হবে, আমাকে করলে আমি বলতে পারবো না, কই ব্রাহ্মণ না আছে নাকি আমাদের? ভগবানকে যখন ভোগ নিবেদন করা হয় তার আগে স্নান করে পবিত্র হয়ে তিলক ধারণ করে আসমন করতে হয়, আসমনটাই দেখানো হয়নি। আপনারা সবাই জানেন কি করে আসমন করতে হয়? আসমন দুই রকমের আছে, একটা সংক্ষিপ্ত আসমন আছে, একটা আছে পূর্ণ আসমন। সংক্ষিপ্ত আসমন আছে হাতে জল নিয়ে ওম কেশবায় নমঃ দিয়ে, এটা হচ্ছে ব্রহ্মতীর্থ, ব্রহ্মতীর্থ দিয়ে পান করতে হয় ওম কেশবায় নমঃ, আবার জল নিয়ে ওম নারায়ণায় নমঃ আবার পান করতে হয়, ওম মাধবায় নমঃ আবার জল নিয়ে মাধব প্রক্ষণ দেখতে হবে, মন্ত্রটা জলের দিকে তাকিয়ে মন্ত্রটা উচ্চারণ করতে হবে। যেমন ওষুধ ইঞ্জেকশন করে না সিরিঞ্জ দিয়ে, তার প্রক্ষণের মাধ্যমে ভগবানের নামটা ওর মধ্যে দিতে হবে, দিলে ওটা পবিত্র হবে, তখন আমরা পান করলে আমাদের দেহ শুদ্ধ হবে। ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, এটা হচ্ছে সংক্ষিপ্ত আসমন। পূর্ণ আসমন কটা? ২৪টা। সবাই আমাকে দেখতে পাচ্ছেন? এখানে পিছনে পিলারের আড়ালে কয়েকজন হয়তো দেখতে পাচ্ছেন না।
আসুন, সময় দেখতে পাচ্ছেন কি যখন
আমরা যখন মায়াপুর একাডেমিতে সবাই না সবাই প্রত্যেকটা এক একটা কুশাসন থাকে, সরস্বতী সবাই কুশাসন বড় হল কুশাসন থাকবে, সবাই বসবেন আর কুশাসনে বসে আসমান করে প্রত্যেকের কাছে প্রত্যেকে একটা করে আসমান কাপ দিয়ে দেওয়া হয়, সবাই প্র্যাকটিস করেন। তারপরে যখন বিগ্রহ অর্চন করবেন, ঠাকুরের অর্চন করবেন, মন্দিরে প্রবেশ করবেন, বিশেষ করে আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে পূর্ণ আসমানের 24টা আসমান আছে, পূর্ণ আসমান, সেই পূর্ণ আসমানটা একটু প্র্যাকটিস করবেন। ঘরে প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঘরে আসমান কাপ নেবেন। আসমান কাপ কি জানেন তো সবাই, সবার ঘরে আছে এই আসমান কাপ? কার ঘরে নেই? হাত নেই? তাহলে একটা আমাদের যেখানে যদি দোকানে থাকে তাহলে নিবেন, তাহলে বাজারে পাওয়া যায় এগুলো, স্টিলের আসমান কিনতে, স্টিলের পিতলের তামার কিনতে পাওয়া যায়, একটা নিয়ে নেবেন আসমান। আর এই যে জল নিয়ে প্রথমে শুদ্ধ করতে হবে, নিচে বসলে তো দেখতে পাবেন আপনি বসে দুই হাত দিয়ে ফেললেন জল নিয়ে এভাবে, ঠিক আছে? এবার হাতে একটু জল নিয়ে নিলেন, ওম অস্ত্রায় ফট, কি কি মন্ত্র দিয়ে জলটা এমন ভাবে দেবেন হাতের আঙুলের অগ্রভাগ দিয়ে ছিটিয়ে পড়বে, ওম অস্ত্রায় ফট ভিতরে পড়বে, চারিদিকে ছিটিয়ে পড়বে। এবার অঙ্কুশ মুদ্রা, অঙ্কুশ মুদ্রা কি বলেন তো? হাতিকে কন্ট্রোল করার জন্য যে অঙ্কুশ ব্যবহার করা হয়, হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য যে মাউতরা ব্যবহার করে, ওর হাতিতে এত বড় জন্তু, ওদের লাঠি দিয়ে পিটিয়ে সোজা করা যায় না, ওদের কানে এখানে ধরলে অঙ্কুশ দিয়ে, আর অঙ্কুশের একদিকে খুব ধারালো হুলযুক্ত থাকে, একটা বাঁকা থাকে কানের মধ্যে, এটা আটকে দেয় আর হাতি খুব ভয় পেয়ে যায় ওটাকে। এটা হচ্ছে অঙ্কুশ মুদ্রা। অঙ্কুশ মুদ্রা দেখিয়ে জলটা স্পর্শ করতে হবে আঙুলের অগ্রভাগ দিয়ে। আপনার হাত উঁচু করেন সবাই, দেখি কোনটা অঙ্কুশ মুদ্রা। আঙুল বন্ধ থাকবে না, আঙুলটা খোলা থাকবে, তিনটা আঙুল বন্ধ করুন, দুটো আঙুল খোলা রাখুন, একটা আঙুল ঠিক মাখিয়ে অঙ্কুশের মধ্যে করুন। এবার আঙুলের অগ্রভাগ জলের মধ্যে স্পর্শ করবে, যেন নখ স্পর্শ না হয়, নখ স্পর্শ করলে অপবিত্র হয়ে যাবে। জলের অগ্র আঙুলের অগ্রভাগটা সামান্য স্পর্শ হবে, জল স্পর্শ করে মন্ত্র চ গঙ্গে চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু, জলটা পবিত্র হলো। আর যদি আপনার সরাসরি গঙ্গা জল থাকে তাহলে আর এটা করতে হবে না, গঙ্গা জল যমুনার জল যদি থাকে তাহলে গঙ্গা আপনি এটা এটা হচ্ছে পবিত্র করা হয়ে গেল, সামান্য অর্ঘ স্থাপন করা হলো। এবার আপনি যখন আসমান করবেন হাতে এবার জল নেই, সবাই দেখতে পাচ্ছে আমাকে? যদি দেখতে না পান কোনো দিক থেকে একটু দাঁড়িয়ে পড়তেন, ওম কেশবায় নমঃ দিয়ে ব্রহ্মতীর্থ থেকে পান করে নেবেন, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম বিষ্ণবে নম, ওম মধুসূদনায় নম, ওম ত্রিবিক্রমায় নম, ওম বামনায় নম, ওম সিদ্ধরায় নম, ওম ঋষিকেশায় নম, ওম পদ্মনাভায় নম, ওম দামোদরায় নম, ওম বাসুদেবায় নম, ওম শঙ্কর্ষণায় নম, ওম পদ্মনায় নম, ওম অনুরুদ্ধায় নম, ওম পুরুষোত্তমায় নম, ওম অধ্যক্ষায় নম, ওম নৃসিংহায় নম, ওম অচ্যুতায় নম, ওম জনার্দনায় নম, ওম উপেন্দ্রায় নম, ওম হরায় নম, ওম কৃষ্ণায় নম। হাত জোড় করে ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততাম তদ বিপ্রাস বিপন্নব জগ্রীবাংশ সমিন্ধতে বিষ্ণুজাত পরমম পদম। ভগবানকে ভোগ নিবেদন করার আগে বা ভগবানের মন্দিরে যাওয়ার আগে এই চব্বিশটা আসমান করতে হয়। আপনাকে প্র্যাকটিস করতে হয়তো কয়েকদিন সময় লাগবে, অনুশীলন করতে, মুখস্থ করতে, কিন্তু একবার জানা হয়ে গেলে ওটা হাফ মিনিটের মধ্যে হয়ে যাবে, অর্ধেক মিনিট হাফ মিনিট সময় লাগবে। করতে পারবেন সবাই মনে হয়? সেটা আপনার ঘরোয়া হবে, আপনার হবে, কিন্তু ভগবানের মন্দিরে প্রবেশ করতে গেলে আপনার যদি শিখতে চান না, এখানে শেখার জন্য এসছেন, তো শিখলে ভালো না? শিখলে ভালো। এই দেখুন আমি নিজে নিজে করছি, তখন হাফ মিনিটের বেশি সময় লাগবে না। ধরুন লাগবে, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে আপনাকে প্রতিদিন। বইয়ের মধ্যে দেওয়া আছে না কোথায় কোনটা? ওম বাসুদেব নম, দুই ঠোঁট স্পর্শ করতে হবে, হাতের অঙ্গুলি দা দুইটা বাসুদেব নম, ওম শঙ্কর্ষণ, ওম বাসুদেব নম, ওম শঙ্কর্ষণায় নম, প্রদ্যুম্নায় নম, অনিরুদ্ধায় নম, পুরুষোত্তমায় নম, ওম বাসুদেব নম, ওম শঙ্কর্ষণায় নম, প্রদ্যুম্নায় নম, অনিরুদ্ধায় নম, পুরুষোত্তমায় নম, ওম অধ্যক্ষায় নম, নিশিয়ায় নম, এটা মনে রাখতে হবে। আঙুলগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, ওম বাসুদেবায় নম, ওম শঙ্করায় নম, বিদ্যাঙ্গুলি আর তর্জনী, পাঁচটা আঙুলের নাম জানেন সবাই? কি কি? বিদ্যাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ। ইংরেজিতে কি বলে? থাম, রিং ফিঙ্গার, থাম, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার আর স্মল ফিঙ্গার, এই পাঁচটা আঙুলের নাম থাকে। তাহলে প্রথমে আমরা কি করছি? তর্জনী আর বৃদ্ধ আঙ্গুলি, তারপর অনামিকা, হ্যাঁ অনামিকা আর বৃদ্ধাঙ্গুলি, তারপর আবার তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি, আবার যখন এখানে নাভিতে দিচ্ছি তখন কনিষ্ঠা আর বৃদ্ধাঙ্গুলি, বুকে জানার জন্য হাতের তালু দিয়ে সম্পূর্ণরূপে, আর সর্বাঙ্গুলের উপরে দিয়ে মস্তকে বাহুতে দিকে দিচ্ছে। তো এখান থেকে শুরু হয়েছে মুদ্রাগুলি। দেখুন, ওম পদ্মনাভায় নম, ওম দামোদরায় নম, ওম বাসুদেবায় নম, ওম শঙ্কর্ষণ, সবাই হাত দিয়ে প্র্যাকটিস করেন, ওম শঙ্কর্ষণায় নম, ওম প্রদ্যুম্নায় নম, ওম অনিরুদ্ধায় নম, ওম পুরুষোত্তমায় নম, ওম অধ্যক্ষায় নম, ওম নৃসিংহায় নম, ওম অচ্যুতায় নম, নাভি বিদ্যাঙ্গুলি আর কনিষ্ঠ, ওম অচ্যুতায় নম, ওম জনার্দনায় নম, ওম উপেন্দ্রায় নম, ওম হরায় নম, হরায় নম, ওম কৃষ্ণায় নম। ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়ঃ দিবিব চক্ষুরাততাম তদ বিপ্রাস বিপন্নব জগ্রীবাংশ সমিন্ধতে বিষ্ণুজাত পরমম। মানে মায়াপুরে এগুলি প্র্যাকটিস করে পরীক্ষা দিতে হয়, একজন টিচার থাকবেন এখানে এসে পরীক্ষা দিতে হবে সবাইকে, প্রত্যেকে যত স্টুডেন্ট আছে প্রত্যেকে টিচারের পাশে বসে পরীক্ষা দেবে, সবাই ফিডব্যাক দেবে। অনেক সময় মন্ত্রের ওং শব্দ ভুল হয়ে গেল, ওং নারায়ণ নম না বলে ওং নারায়ণ নম বলে দিল, মন্ত্রে মন্ত্র ভুল হয়ে গেল, ওং নারায়ণ নম তাড়াতাড়ি বলে দিচ্ছে, ওং নারায়ণ নম, নারায়ণ নম না, ওং নারায়ণায় নম, এটা অনেক মন্ত্র। অনেক সময় এদিকে মুদ্রা দেখাতে ভুল হয়ে যাচ্ছে, এখানে এসে সবাই ভুলে যায় কোনটা কোন দিকে দিবে, ওম বাসুদেব নম, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ নম, পুরুষোত্তম, অধ্যক্ষায় নম, নৃসিংহায় নম, তা ওখানে কিছু ভুলে হয়ে গেল, তখন আবার দ্বিতীয়বার আবার চান্স দিবে পরের দিনে পরীক্ষা দিতে হয়। প্রত্যেকে শিখিয়ে তারপর ছাড়ায়, প্রত্যেকটা শিখতে হয়। তা আপনারা কে কে প্র্যাকটিস করবেন ঘরে গিয়ে বলুন, সবাই অনুশীলন করবেন, প্রত্যেকটা প্র্যাকটিস করবেন, ঘরে গিয়ে প্র্যাকটিস করবেন, কিছুই না। আপনার বইটা খুলে রাখবেন, আসমান কাপ নেবেন, ওম আশ্রয় ফট অঙ্কুর মুদ্রা দেখিয়ে জলটা স্পর্শ করে, ওম গঙ্গে যমুনে শৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মী সন্নিধি গুরু, এটা করলেন, পবিত্র করে নিলেন, তারপর দুই হাত ধুয়ে নিয়ে আসমান করলেন। তার মানে সাধারণত আমরা কি করি, ওম কেশবায় নম, ওম নারায়ণায় নম, ওম মাধবায় নম। এবারে আমাদের বাইরে যেমন ব্রাহ্মণ আছে, যারা এটা তো শিখায় না কাউকে, তারপর বলে তোমরা উচ্চারণ করো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, তারপর ওম অপবিত্র মন্ত্রটা সবাইকে স্মরণ করে নেয়, তাহলে পবিত্র হয়ে গেল। আর আমাদের কি আছে, এটা বলে ওম অপবিত্র জল ছিটে অপবিত্র পবিত্র করে, তারপর আসমন করে, তারপর আবার ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরায় দিবি ভো চক্ষুরা তথম তদ বিপ্রাস বিপান্ন ভো জাগ্রীবংশ সমিন্দতে বিষ্ণু যত পরমম পদম। কার মুখস্থ আছে মন্ত্রটা? কয়েকজনে মাত্র, সবাই কি মুখস্থ করতে চান? সবাই মন্ত্রটা দেয়া আছে ওর মধ্যে, বইয়ের মধ্যে দেয়া আছে। আপনি ভয় লাগছে না তো এত মন্ত্র মুখস্থ করতে হবে? আমি কি বলছি দেখুন, আমাদের বাংলা ভাষা, বাংলাটা ডাইরেক্ট সংস্কৃত থেকে আসছে, ডাইরেক্ট চন্দ্র কি চাঁদ, চন্দ্র থেকে চাঁদ, সূর্য সূর্য, প্রত্যেকটা ডাইরেক্ট সংস্কৃত আর বাংলার মধ্যে কোনো সামান্য একটু অনস্কার বিসর্গ একটু তফাত আছে, কিন্তু চন্দ্র চাঁদ চাঁদ একদম সরি চাঁদ করে দিয়েছে বাংলা, একদম পরিষ্কার বাংলা। সংস্কৃত চন্দ্র তাই না? আমাদের মুখস্থ করতে যদি কষ্ট হয় যদি মনে করেন, তো বিদেশিদের ওরা শোনেই নেই এরকম, বিদেশিদের চন্দ্র নেই, ওটা হচ্ছে মুন, সম্পূর্ণ আলাদা। আর ওখানে সূর্য নেই, আমরা সূর্য সূর্য বলছি, ওরা বলছে চাঁদ, তাহলে কি হলো ওদের সম্পূর্ণ, তাহলে ওদের মুখস্থ করতে কিরকম টাইম লাগবে? ওদের কাছে সম্পূর্ণ একটা আননোন ভাষা, কোন অজানা ভাষা একটা বিদেশিদের কাছে। তারা যদি এসে প্র্যাকটিস করে মুখস্থ করতে পারে, তাহলে বাঙালিদের কাছে সংস্কৃত উচ্চারণ করা কিছুই না। ওম সবাই জানে, ওম তদ বিষ্ণু সেই বিষ্ণুকে, তদ বিষ্ণু সেই বিষ্ণুকে প্রণাম করছি, তদ বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমম পদম যার পরম ধাম রয়েছে, সব বাংলা, পরমম পদম বাংলা বলা যায় না, ঠিক বাংলার মতোই তো। যেমন আমাদের যদি বলা হয় কৃষ্ণ প্রণাম মন্ত্র বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। এখন প্রত্যেকটা শব্দ একটা বিদেশির কাছে ব্যাখ্যা করতে হবে, প্রত্যেকটা শব্দ। আমাদের বাঙালির হে মানে ওহে, হে মানে হে ভগবান, ওহে সম্বোধন শব্দ, হে কৃষ্ণ হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, করুণা সিন্ধু আপনি করুণার সাগর, দীনবন্ধু আপনি দরিদ্র জনের দীনের জনের বন্ধু, দীনবন্ধু জগৎপতি আপনি সমস্ত যুগের জগতের প্রভু, জগতের পতি আপনি জগৎপতি। আমাদের কাছে অতটা কঠিন লাগে বুঝতে শুনে না, কিন্তু অন্যান্য যারা ভাষাভাষী আছে তাদেরকে সম্পূর্ণ শব্দগুলি অজানা এবং শব্দের মানেগুলিও তাদের অজানা। গোপেশ আপনি সমস্ত গোপীদের প্রাণনাথ, গোপীর গোপীদের ঈশ্বর, গোপিকাকান্ত আপনি গোপীদের প্রাণনাথ, গোপেশ গোপিকাকান্ত গোপীদের আপনি নিয়ন্ত্রণ করেন, গোপীদের ঈশ্বর গোপিকাকান্ত, রাধাকান্ত আপনি রাধা রানীর প্রাণনাথ নমস্তে, আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ভগবানকে। আমরা প্রত্যেকটা শব্দই আমাদের কাছে এরকমই, আমরা যদি না মুখস্থ করতে পারি তাদের কাছে কিরকম কঠিন লাগবে চিন্তা করেছেন? আমাদের এই জন্য দেখা গেছে যারা বিদেশিরা কোর্স করে, আমাদের জনি অশোক ভঙ্গ তারাও বিদেশি লন্ডন থেকে, তারা বলেন বাঙালিরা যত সুন্দরভাবে মন্ত্রগুলি মুখস্থ করতে পারে বিদেশিরা তখন মন্ত্র উচ্চারণ করতে পারে না। এখন মহাপ্রভু ধ্যান করবেন আপনি পূজা করতে গিয়ে, সারাদিন সকালে পড়লাম না, সর্বুন্না চারু স্থিরে স্ফৃতমতি বৃহৎ কুর্ম পিষ্ঠাবগাত্রম রম্মা রমামৃত সদ্মনি কনক মহাসদ্ম সংঘৈ পরিতম নিত্যং প্রত্যালয় দদ প্রণয় বরলসদ কৃষ্ণ সংকীর্তনাঢ্যম শ্রীবিন্দাটবি অভিন্নম ত্রিজগতনুপমাম শ্রী নবদীপম মিড়ে। ওদের কাছে মুখস্থতে আরো কঠিন, আমাদের যদি শব্দগুলি উচ্চারণ না হয় ভিতরে আসে। দেখেছেন, পড়েছেন না সকালে প্রশ্ন মন্ত্রটা, মহাপ্রভুর ধ্যান, নবদ্বীপ ধ্যানের ধ্যান, মহাপ্রভু ধ্যান, শ্রীমান মুক্তি, মহাপ্রভুর ধ্যান আছে, শ্রীমান মুক্তি কদামবদ্ধ শিখরং সুস্মির চন্দ্রাননম শ্রীখণ্ড গুরু চারু চিত্র বসনং শোক দিব্য ভূষাঞ্চিতম নিত্যা বেশ রসানুমোদ মধুরং কন্দর বেশ। 27 নম্বর শ্লোক দেখুন, বেশজলম চৈতন্যং কনক দূতি নিজ জনই সংসেব্যমানম ভজে। আপনার জমা এরকম ভাবে মুখস্থ করতে পারবেন তো? হ্যাঁ, কঠিন লাগবে, আচ্ছা। ভোগ নিবেদন করতে গেলে এবার কি কি লাগবে? ভোগ নিবেদন করবে, তারপর আরতি কি করতে, কিভাবে করতে হয় দেখানো হলো, এবার প্র্যাকটিক্যাল দেখবেন আপনার। আর ভোগ নিবেদন করলে কি, আপনি যখন মনে করেন সহজ ভাবে নিন, খুব কঠিন কঠিন তত্ত্ব ছেড়ে দিন, সহজ ভাবে নিন। আপনার বাড়িতে কোনো অতিথি আসছে, আপনি তাকে খাওয়াবেন, প্রথমে কি করবেন তাকে? ভেরি গুড, তাকে একটা আসন দিতে হবে বসতে, আপনি আসুন বসুন। তারপর কি হবে, হাত মুখ ধোয়ার জন্য জল দিতে হবে। কোথা থেকে এসে বসছেন না, সঙ্গে সে খাওয়া শুরু করবে, আর হাত ধুয়েও দিল না, আগে হাত ধোয়ার জল দিন, তারপর ভোগের প্লেটটা সামনে দিন। এবার হাত জোকে ফোন বলুন, প্রভু আপনি শুরু করুন, সেবা শুরু করুন, গ্রহণ করুন, ভোগ গ্রহণ করুন। ভোগ নিবেদনটা সেই একটাই জিনিস, সহজভাবে নিন যে আমি একজন অতিথি আসলে কি করি। আমি যদি বলি ব্যাখ্যা করে এইভাবে করতে হবে, ইদম আসনম স্বাগত এতদ পাদ্যম ইদম অর্ঘম ইদম আসমানিয়াম, দেন আপনি আমার ঘাবড়ে যান, ও কি সব বলছে সংস্কৃত কিছু না, ইদম আসনম আমি আসন দিচ্ছি বসুন, এতদ পাদ্যম হাত পা ধুয়ে নিন, ইদম আসমানিয়াম হাত ধুয়ে নিন, মুখ ধুয়ে নিন, খাওয়ার আগে তো হাত মুখ ধুতে হয়, পা ধুতে হয়, তাই না? খাওয়ার আগে আমরা হাত মুখ পা ধুয়ে নিই কিনা, স্বাভাবিক। তা হাত পা মুখ ধোয়ার জন্য ভগবানকে জল, এত পাদ্যম মানে ভগবানের পা ধোয়ার জল দিলাম, ইদম অর্ঘম ইদম আসমানিয়াম মানে ভগবানের হাত মুখ ধোয়ার জন্য জল দিলাম, এবার ইদম নৈবেদ্যম আমি আপনাকে নিয়ে দিলাম, অন্ন ব্যঞ্জন ইত্যাদি ডাল সবজি সব কিছু দিলাম, ইদম নৈবেদ্যম। ইদম পানীয়ম মানে দুধ থাকতে পারে, জল থাকতে পারে, পানীয়ম মানে জল দিলাম। এবার ঘন্টা বাজাতে বাজাতে গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করতে হবে, প্রভুপাদের প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করতে হবে। অ্যাকচুয়ালি গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে তারপর মহাপ্রভুর প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয়। কিন্তু যাহারা যারা আমরা ইস্কনের অনুগামী, যেহেতু প্রভুপাদ হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তাই জীবিদিষ্টিদের নির্দেশ হচ্ছে যে আমরা প্রভুপাদের মন্ত্র যেন আমরা তিনবার স্মরণ করি, কেন উনি হচ্ছেন এই সংস্থার প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরু। এই জন্য গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার ঘন্টা বাজাতে বাজাতে গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করলেন, প্রভুপাদের প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করলেন, তারপর মহাপ্রভুর প্রণাম মন্ত্র নম মহাবদার ন্যায় তিনবার স্মরণ করলেন উচ্চারণ করলেন, এবং তারপর কৃষ্ণের প্রণাম মন্ত্র নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করে তারপর এবার বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে যারা হরিনাম দীক্ষা পাননি বা ব্রাহ্মণ দীক্ষা পাননি তারা এক মালা হরিনাম করবেন, পাইদেশে একবার হরিনাম করবেন, মালাতে একবার এক মালা হরিনাম করবেন, আর যারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন বাইরে এসে বসে একবার পূর্ণ গায়ত্রী 7টা গায়ত্রী করতে পারেন, অথবা যদি সময় না থাকে ব্রহ্ম গায়ত্রী প্রথম গায়ত্রীটা করতে পারেন, প্রথম গায়ত্রী ব্রহ্ম গায়ত্রী 10 বার জপ করে তারপর 10-15 মিনিট অপেক্ষা করতে হবে, এই সময় আপনি ব্রহ্ম সংহিতা থেকে ভগবানের স্তুতি করতে পারেন, তারপর পুরুষ সূক্ত থেকে ভগবানের স্তুতি করতে পারেন, ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে পারেন, আর সেই সময় ভোগ আরতি গান চলবে, এবং আপনার ভাবনা থাকবে যে ভগবান যা আমরা রান্না টান্না করেছি ভগবান সেগুলি ভোগটা নিবেদন করেছে ভগবান সেগুলি গ্রহণ করছেন, এটা ভাবনা থাকবে, এবং তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর 10-15 মিনিট যখন নিয়ে 15 মিনিট অপেক্ষা করে হাতে তালি দিয়ে বা ঘন্টা বাজিয়ে আবার ভিতরে ঢুকে খাওয়ার পরে আমরা কি করি? হাত মুখ ধুয়ে দিই, হাত মুখ ধুয়ে নিই এবং ইদাম হাস্তে মুখ প্রক্ষালনম ক্লিং কৃষ্ণায় নমঃ, বাস হাত মুখ ধোয়ার জন্য ভগবানকে জল দিলাম। একবার দিলেন হয়ে গেল হাত মুখ। আপনি যদি জলে গ্লাসটা দেন ইদাম হাস্তে মুখ প্রসারণ, তো ভগবান যতক্ষণ হাত মুখ ধোয়া না হয় ততক্ষণ নিচ্ছেন আর কি। তারপর হাত মুখ ধোয়ালো, মুখ ধোয়ালো, এ তো পাদ্যম ক্লিং কৃষ্ণায় নমঃ, ইদম আসমনিয়াম ক্লিং কৃষ্ণায় নমঃ, তারপর ইদম তাম্বুলম, ভগবানকে একটু তাম্বুল দিতে হয় পান, ইদম তাম্বুলম বা পান দিতে পারেন, তা নাহলে তার তুলসী পাতা দেখাতে পারেন, ইদম তাম্বুলম বলে বিসর্জন পাতা দিতে পারেন। আর ইদম মুখবাসম, খাওয়ার পরে মুখবাস আমরা দিই না, সাধারণত দিই তো আমরা হরিতকে দিই, আমলকি দিই, এটা মুখবাস না, বা একটু মৌরি ভেজে ওটা দিয়ে দিই, যে একটা মুখবাস খাওয়ার পরে ওটা মুখশুদ্ধির জন্য দিয়ে দিই, তো ভগবানকে একটু মুখবাস দিতে হয়। দিয়ে ওই ভোগটা প্রসাদটা ভক্তরা এখন ভগবানকে খাওয়ার পরে এটা কি হয়ে গেল? প্রসাদ হয়ে গেল। প্রসাদটা এবার গুরুদেবকে নিবেদন করে, ইদম ইদম মহাপ্রসাদম নির্মলাদিদম ঐং গুরাবে নমঃ, ওং গুরাবে নমঃ, গুরুদেবকে নিবেদন করা হলো। গুরুদেবকে ইদম মহাপ্রসাদ নির্মল ওম পরম গুরুবে নমঃ, ওম সম্প্র পার্শ্বদেব নমঃ, সমস্ত পার্শ্বদেব দিলেন। আমি বললাম ইদম মহাপ্রসাদম ওম পিতু মহারাজে নমঃ, ওম পিতু মহারাজকে দিয়ে হলো। ভক্ত ইদম মহাপ্রসাদম ওম গোপালায় নমঃ, গোপালকে দেওয়া হলো। তো ভক্ত ভগবানকে ভক্তদেরকে দেওয়া হলো, দিয়ে তারা গুরুদেবকে পদ্ম আসমন দিয়ে দেবেন, এরপর পদ্ম অঙ্গুরাবে নম, ইদম আসমন অঙ্গুরাবে নম, এবার হয়ে গেল ভোগ নিবেদন শেষ। কঠিন লাগছে আমার বুঝতে? সহজ, ঠিক যেমন, ঠিক যেমন আমরা কোন অতিথি আসলে করি এইরকম। বহু প্রশ্ন করলে যে আমাদের ওয়ার্ল্ডটাতে অনেক কিছু আছে, নৃসিংহদেব আছে, পঞ্চদত্ত আছে, জগন্নাথ বলদেব সুভদ্রা আছে, শুধু কৃষ্ণকে দিলে হয়ে গেল? তাহলে সবাই অভুক্ত থেকে যাবে? ভগবান কৃষ্ণকে যখন কিছু নিবেদন করেন ভগবান একা খান, সমস্ত পার্শ্বদ্র তার সাথে শেয়ার করেন। আরেকটা উত্তর হচ্ছে জসমিন তুষ্টে জগৎ তুষ্ট। প্রমাণ কি? দ্রৌপদী যখন বিপদে পড়েছিলেন পঞ্চপাণ্ডবেরা, দুর্বাসা মুনি 60,000 শিষ্য নিয়ে গিয়েছিলেন, সবাই ক্ষুধার্ত, প্রচন্ড খিদে পেয়েছে বনের মধ্যে, দ্রৌপদী খাওয়া হয়ে গেছে, কোন দ্রৌপদীকে সূর্যদেব একটা থালা দিয়েছিলেন সোনার থালা, তারপরে ওই থালাতে যত অন্ন তুলবেন লক্ষ লক্ষে খাওয়ালেও সে অন্ন কখনো শেষ হবে না, সঠিক পরিবেশন। কিন্তু দ্রৌপদী খাওয়ার পরে আর কেউ পাবে না। তো ওদিনে পাণ্ডবদেরকে ধ্বংস করার জন্য, দুর্বাসার কোপে ফেলানোর জন্য দুর্যোধন দুর্বাসা মুনির খুব সেবা করেছিলেন, খুব সন্তুষ্ট হয়েছে। কি বলছো? বলছে আপনি আমাদের গৃহে আসেন, আমাদের প্রাসাদ ধন্য করলেন, আমি চাই আমার ভ্রাতারা বনে আসে, কিরকম কূটনীতিবিদ দেখুন, আপনি ওদের খাওয়া দাওয়ার পরে যেই আপনি ওদের অতিথি হবেন। আসল ইচ্ছা হচ্ছে ওটা যখন খেতে না দিতে পারবে দুর্বাসা রাগান্বিত মনি, যখন তখন রেগে যায় আর অভিশাপ দিয়ে দেবে, পাণ্ডবেরা মরে যাবে, তাহলে আমাদের খা মারতে হবে না। এটা হচ্ছে কারো যুক্তি দুর্যোধনের। কিন্তু রাখে কৃষ্ণ না রেখে, যেমন কৃষ্ণ যাদের পক্ষে সহায় আছেন তাদেরকে মারবে কি? লক্ষ লক্ষ কোটি কোটি বিপদ থেকে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের সবসময় রক্ষা করছেন। বীজ দিয়েছে সেখান থেকে রক্ষা করলেন, আগুনে পোড়াচ্ছে সেখান থেকে রক্ষা করলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কত প্রাণঘাতী অস্ত্রদের থেকে সেখান থেকে রক্ষা করলেন, প্রতি পদে পদে ভগবান পাণ্ডবদের রক্ষা করেছেন। কিন্তু যদি কৃষ্ণ সেনাবন্ধ হয় কৃষ্ণ তাকে রক্ষা করেন। নামে ভক্ত পুনশ্বতি, নামে ভক্ত বিনাশ্বতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই, আমি নিজে রক্ষা করবো ভগবান বলছেন। কৌন্তেয় পুঁথি জানেই নামে ভক্ত পুনশ্বতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। ভগবান যদি বলেন তাহলে মনে করছেন, ভগবান যদি বলেন তো ভগবান কখনো কখনো তার প্রতিজ্ঞা লঙ্ঘন করেন। বিশ্বদেব কেউ বলেছেন, কুরুক্ষেত্র যদি বলেছে আমি অস্ত্র ধারণ করবো না, যখন অর্জুনের বিপদ, অর্জুনকে মেরে ফেলতে যায় বিষ্ণুদেব, তখন বলছে রথের চাকা নিয়ে বুড়া তোকে আমি শেষ করে দেবো। রথের চাকা নিয়ে ছুড়ে ওদের, আর ইয়ে বিশ্বদেব কি করেছেন, অস্ত্রপাতি সব ফেলে দিয়ে হাজার মেরে দিন, আমার জয় হলো। কেন আমি বলেছিলাম যে হয়তো আপনার ভক্তকে হারাতে হবে, তা নাহলে আপনার প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, প্রতিজ্ঞাকে ভঙ্গ করতে হবে। আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি অস্ত্র ধারণ করব না, আর আমি প্রতিজ্ঞা আপনাকে অস্ত্র ধারণ করিয়েই ছাড়বো। তা আপনি আমাকে মারার জন্য অস্ত্র ধারণ করেছেন, আপনি মারতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি অস্ত্র ত্যাগ করলাম। বিশ্বদেব অস্ত্র ত্যাগ করলেন, কারণ অর্জুন যে বলছে আরে কি আমার পিতামহকে মেরে ফেললো প্রায়, দিয়ে ভগবানের কোমরে ধরেছেন। আর ভগবানের কৃষ্ণ তো অসীম শক্তি, কিছুই মনে আছে, একটা যোদ্ধা যদি কোমরে ধরেন যাওয়ার উপক্রম থাকে যেতে পারে না, কিন্তু ভগবান ঘাস তৃণ মতো মনেও করলেন না, চলে যাচ্ছেন, কোমর ছেড়ে দিয়ে শক্তি দিয়ে ভগবানকে বাধা যায় না, জয় করা যায় না, ভক্তি দিয়ে সঙ্গে সঙ্গে কোমর ছেড়ে দিয়ে চরণ ধরেছেন। আর যেই চরণ ধরেছে ভগবান দাঁড়িয়েছে, কেন চরণে আছে ভক্তি শক্তি, ভগবান ভক্তির বশ না, ভগবান কি ভক্তির বশ, ভগবান শক্তির বশ নয়, শক্তি দিয়ে ভগবানকে বশ করা যায় না, ভক্তি দিয়ে ভগবানকে বশ করতে হয়। মা যশোদা ভক্তি দিয়েই বেঁধেছিলেন কৃষ্ণকে, অর্জুন ভক্তি দিয়ে নিবৃত করেছিলেন কৃষ্ণকে, অর্জুন তখন রথের চাকা ফেলে দিলেন, বলছে ঠিক আছে আমি আবার যুদ্ধ করবো। তো অর্জুন আবার যুদ্ধ করে বিশ্বদেবকে পরাজিত করেন। রাধারানী হচ্ছেন কৃষ্ণের সখী, তুলসী দেবী কৃষ্ণের সখী, তো এই জন্য রাধারানীর চরণে গ্রহণ করে না। রাধারানী নিজেকে, রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণের লাদিনী শক্তি হচ্ছে রাধারানী, কৃষ্ণ থেকে অভিন্ন, স্বয়ং কৃষ্ণ বলতে পারেন। রাধারানী অপার কেউ একটা মেয়ে নয়, রাধারানী স্বয়ং কৃষ্ণ। অনেক সময় আয়নাতে কোনো শিশু আয়নার সামনে নিজের ছবি দেখে খেলা করে, ঠিক না, নিজের অঙ্গ ভঙ্গি করে নিজের ছবিতে আয়নার সামনে, বড় আয়নার সামনে নিজেকে খেলা করে, নিজেকে নিয়ে মুখ ভ্যাংচায়, হাত পা নাড়ে, তার ওকে গালি দেয়, তার নিয়ে খেলা করে ওকে। তো ভগবান কৃষ্ণ তো নিজের প্রতিচ্ছবি হচ্ছে রাধারানী, নিজেই রাধারানী, অপর কোনো আলাদা মহিলা ভাবলে অপরাধ, রাধারানী কৃষ্ণ স্বয়ং। যদিও কিন্তু তিনি একজন হচ্ছে সেব্য ভগবান, আর একজন সেবক ভগবান, তা উনি হচ্ছেন ভগবান হচ্ছেন সেব্য, তাকে সেবা করা উচিত, আর রাধারানী হচ্ছেন সেবক। রাধারানী নিজেকে সবসময় কৃষ্ণের দাসী মনে করেন, সেবিকা মনে করেন, আমি কৃষ্ণকে সেবা করবো, কিন্তু আমাদের জানা উচিত কৃষ্ণ রাধারানী স্বয়ং কৃষ্ণ। এই জন্য রাধারানী তার সখীদের, তার সেবিকা, সেবিকার যে সেবা, ভগবান কৃষ্ণ বলেছেন তুলসী বৃন্দা তিনি কিন্তু সেবা গ্রহণ করেন না, তো এই জন্য রাধারানী কখনো তার নিজের চরণে তুলসী রাখেন না, তুলসী দেওয়া হয় না রাধারানীকে, কৃষ্ণ চরণে দিতে হয়, বিষ্ণু তত্ত্বের চরণে তুলসী। অনেকে মনে করে গুরুদেবের হাতে তুলসী দেওয়া যায়, কেন গুরুদেব ওটা ভগবানের চরণে নিবেদন করবেন, কেউ মনে করে যদি নিচে পড়ে যায় মনে করবেন না কেউ গুরুদেবের চরণে তুলসী দে, তুলসী গুরুদেবের চরণে দিতে নাই, গুরুদেব গুরুদেব সেবক ভগবান, ঠিক আছে, আর ভগবান কৃষ্ণ আছেন উনি সেব্য ভগবান, সেবক ভগবান ভগবান কৃষ্ণের সেবা করেন। সাক্ষাৎ হরিত্র শাস্ত্রে বলা আছে সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ ভগবানের, ভগবানই সাক্ষাৎ, কিন্তু কিন্তু প্রবর্জন, কিন্তু তিনি ভগবানের অত্যন্ত প্রিয়জন, তিনি সেবক। গুরুদেব একেবারে সাহায্যে আমাদের কাছে ভগবান, ভগবানের মতোই সেবা করা হয়, পূজা করা হয়, কিন্তু তিনি আছেন সেবক ভগবান, ঠিক আছে। আপনি যখন ব্রাহ্মণ দীক্ষা নেবেন তখন বুঝতে পারবেন কোনটা মূল মন্ত্র আর কোনটা গায়ত্রী মন্ত্র। ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন? ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন আপনি? আপনি ইস্কনের ভক্ত? হ্যাঁ, তাহলে ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন, তখন গায়ত্রী মন্ত্র আছে না, গায়ত্রী মন্ত্র আছে, গৌর মূল মন্ত্র গৌর গায়ত্রী, আবার গোপাল মন্ত্র কৃষ্ণাম গায়ত্রী আছে না, গুরু মূল মন্ত্র গুরু গায়ত্রী, সাতটা গায়ত্রী আছে মূল মন্ত্র, যেমন কৃষ্ণের মূল মন্ত্র ক্লিং কৃষ্ণায় নমঃ। হ্যাঁ, গায়ত্রী মন্ত্রের মধ্যে যে মন্ত্রটা আছে, একটা একটা ছোট মন্ত্র আছে, ওটা হচ্ছে মূল মন্ত্র, যেমন বলছে ক্লিং কৃষ্ণায় নমঃ। আমি যারা যারা ব্রাহ্মণ দীক্ষা নেয়নি তাদের সাথে বলা হয়েছে না, যারা ওম গৌরায় নমঃ, এটা হচ্ছে মূল মন্ত্র, ঠিক আছে, মূল মন্ত্র। আর একটা আছে গায়ত্রী, ওটা হচ্ছে ভগবানের প্রণাম মন্ত্র, এখন বুঝতে পারলাম কোনটা মূল মন্ত্র, ওটা গায়ত্রী মন্ত্র জপ করতে হয়, আর এমনি ঘন্টা বাজিয়ে ওটা প্রণাম মন্ত্র জপ করতে হয়। ঠিক আছে, কোন প্রশ্ন আছে এই বিষয়ে? তাহলে প্র্যাকটিক্যাল দেখাবো। প্রসাদ ভগবানকে নিবেদন করা হয় না, ভগবানকে ভোগ নিবেদন করা হয়। আপনি যদি গুরুদেবের আসমান দিয়ে দেন আর ভগবানের আসমান দিয়ে দেন, ওতে সবকিছু হয়ে যায়। আমি উদাহরণ দিচ্ছিলাম প্রভুকে যে গাছের গোড়ায় জল দিলে ডালপালা ফুল ফল আর আলাদা হবে, দিতে হয় না। আপনি যদি সবাইকে নিবেদন করেন, শুধু ভগবানের সাথে কারা আছে, ভগবানের সাথে সমস্ত গোপীরা আছেন, সমস্ত গোপ বালকরা আছেন, সমস্ত ব্রজবাসীরা আছেন, সমস্ত পার্শ্ব বৃন্দ অন্যান্য ভক্ত আছেন, সবাইকে আলাদাভাবে নিবেদন করবেন, করতে পারবেন? সবাইকে আলাদাভাবে নিবেদন কত? আপনি যদি সবাইকে আসন দেন তাহলে ওখানে কতটা আসন দিতে হবে? 64 মহান্ত, দ্বাদশ গোপাল, সমস্ত ব্রজবাসী, প্রত্যেকের আলাদা আলাদা আসন বিছাতে হবে। কিন্তু ভগবানের সামনে একটাই আসন দেওয়া হয়, ওই আসনে গুরুদেবকে আহ্বান করা হয়, ওই আসনে ভগবানের আসন, ছাতা, শয্যা, এগুলি বলরামের প্রকাশ। আর চিৎজগতে একটুখানি নয়, চিৎজগতে আসন বিস্তৃত হয়ে যায়, অনন্ত ব্রহ্মাণ্ড সেখানেই বসতে পারে, ব্রহ্মাণ্ডের জীব সবাই বসতে পারে। তো এই জন্য একটা আসনে যথেষ্ট ভগবান কৃষ্ণ দিলে। না, গাছের গোড়ায় জল দিলে আর অন্য অঙ্গ প্রত্যঙ্গে জল দিতে হয় না। উদারে খাদ্য দিলে, গাছের গোড়ায় জল দিলে যেমন ডালপালা ফুল ফল আর জল দিতে হয় না, উদারে খাদ্য দিলে যেমন চক্ষু কর্ণ নাসিকা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে আর খাদ্য, তারা আপনার থেকে তুষ্ট হয়ে যায়। তো ভগবানকে দিলেই, হ্যাঁ গোবিন্দকে দিলে, কৃষ্ণকে দিলে বা মহাপ্রভুকে দিলে সব পার্শ্বদরে পেয়ে যাবে, কৃষ্ণকে দিলে সমস্ত পার্শ্ব বন্ধু সবাই পেয়ে যাবে। তো কৃষ্ণকে মেন নিবেদন করতে হবে। তা নাহলে যদি বলেন সবাইকে দেবে, আপনি কতজনের নাম জানেন কৃষ্ণের পার্শ্বদের? সবাইকে যদি আলাদা আলাদা ভাবে স্মরণ দিতে চান তা আপনার সারাদিনে কুলাবে না। আপনি যদি কোনো একজন বিশেষ অতিথি থাকে তাকে ডাকলেন, তার মানে সবাই তার সাথে সাথে যেয়ে বসবে, সবাইকে পরিবেশন করবে। হ্যাঁ হ্যাঁ, যখন মালিক বা লিডারকে বললো, লিডার খেতে বসলো, লিডার যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ কেউ বসছে না, কাজে লিডার বসে গেলাম সবাই তার পাশে ঝুপঝাপ করে চারিদিকে বসে গেল, আপনি সবাইকে পরিবেশন করুন। তো ভগবানকে নিবেদন করলে ভগবানের পার্শ্বদরে আপনা থেকেই নিবেদিত হয়ে যায়। এই জন্য শাস্ত্রে উদাহরণ দিয়েছেন, গাছের গোড়ায় জল দিন আর উদারে খাদ্য দিন। এখন যদি কেউ মনে করেন ডাক্তার বলেছে চোখের জ্যোতি কমে গেছে, বাদাম বেটে গরম দুধের সাথে দিয়ে খেলে চোখের জ্যোতি বাড়বে, তা কোনো ভদ্রলোক চিন্তা করলেন যে আরে আমি খাবো, বাদাম বাড়তে হবে, খাবো, তারপর ওটা পেটে যাবে, ওটা হজম হবে, নাড়িতে যাবে, রক্ত সঞ্চালনের মাধ্যমে আবার চোখের জ্যোতি বাড়বে, কেন ডাইরেক্ট দিয়ে দিই আমি বাদাম পাবে গরম দুধ আর বাদাম বেটে একসাথে দিয়ে চোখে দিয়ে দিই, তাহলে চোখের জ্যোতি বাড়বে কি হবে? চোখটাই নষ্ট হয়ে যাবে, সেটা পদ্ধতি নয়। এই জন্য আচার্যরা যেটা বলেছেন সেটাই হচ্ছে পদ্ধতি, আমরা সেভাবে সহজভাবে করি না। কেন আচার্য বলেছেন গাছে গোয়া যায়, কৃষ্ণকে দিলে সব কিছু হয়ে যায়। জসমিন তুষ্টে জগৎ তুষ্ট। এই জন্য আমি উদাহরণটা দিলাম, যখন 16-10-60 হাজার ঋষিদেরকে নিয়েছেন সবাই ক্ষুধার্ত, এখন উনি কি নাম, দ্রৌপদী দেবী, বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তাড়াতাড়ি এসো, তাহলে আর কোনো গতি নাই। যখন আর কোনো হোপ নাই, কোনো আশা কাঙ্ক্ষা নাই, সারস দ্রৌপদী পঞ্চ পাণ্ডব মানে বিচলিত হয়ে গেছেন, কি করা যাবে? এই তো ঋষির কবল হয়ে পড়ে, ওরা চান করতে হচ্ছে, আমি চান করছি, নদীতে চান করে ফিরে আসছে, খাবার রেডি করো, এখন আবার কখন ভিক্ষায় যাবেন, কখন ফিরে আসবেন, কখন রান্না করবেন, কখন খেতে দেবেন? সমাস দেখে রান্নাঘরে আসছে, এদিকে দ্রৌপদী দেখছে আর কোনো উপায় নেই, সমস্ত বিপদের থেকে উদ্ধার করেন কে? কৃষ্ণ মধুসূদন। যে গোবিন্দ তুমি কোথায় আসো? তখন বলছে হে দ্বারকাধীশ তুমি আসো। দেরি করে আসে, দ্রৌপদী খুব রাগ হয়েছে, আপনাকে ডাকলাম আপনি এত দেরি করে আসছেন, দেখছেন অবস্থাটা কি বলছে, আমি তো সবসময় তোমার হৃদয়ে আছি, তুমি তো বলছো যে যদি আমাকে বলছেন কৃষ্ণ তুমি এসো সঙ্গে সঙ্গে তুমি প্রকট, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে প্রকটিত হতাম, প্রত্যেকের হৃদয়ে তো কৃষ্ণ রয়েছেন তাই না, তুমি বলছেন দ্বারকা দিস কৃষ্ণ, তাহলে আমাকে আবার তোমার কাছ থেকে দ্বারকায় যেতে হলো, দ্বারকা থেকে আসতে একটা সময় তো লাগবে, ভগবান বলছে হে দ্বারকা দিস তুমি রক্ষা করো, তো দ্বারকার থেকে যে আসতে সময় তো লেগে গেছে আমার, ভগবানকে ডাকলে সঙ্গে সঙ্গে ভগবান ওখানে প্রকটিত হন, যেমন কি নাম গজেন্দ্র, গজেন্দ্র কি করছিলেন 1000 বছর ধরে কুমিরের সাথে যুদ্ধ করেছেন, যখন আর পাচ্ছে না ক্লান্ত হয়ে গেছে ক্ষুধার্ত হয়ে গেছে, কুমির তো ওর রক্ত চুষে খাচ্ছে প্রতিদিন, ওর খাবার পেয়ে যাচ্ছে কিন্তু গজেন্দ্র কিছু খেতে পাচ্ছে না, জলে হাবুডুবু করছে তুলতে পারছে না, ওর এত শক্তি বিশাল হাতি, তা ও কুমিরকে ডাঙায় তুলতে পারছে না মারতে পারছে না, তখন আগের জন্মে যেহেতু একজন মহান ভাগবত ছিল, তিনি একটা ফুল ওই সরোবর থেকে নিয়ে ছুটে করে হে গোবিন্দ হে কৃষ্ণ আপনি আমায় রক্ষা হন, ভগবান তৎক্ষণাৎ একদম বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে এসে কুমিরকে কেটে দিয়েছেন, গজেন্দ্রকে নিয়ে গজেন্দ্রকে উদ্ধার করলেন, গজেন্দ্রকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন, দেখুন তাকে উদ্ধার করে দিয়েছেন ভগবান, তো ভগবান তো আমাদের দিয়ে আছে, শুধু কাতর ভাবে ডাকার অপেক্ষা রাখছেন ভগবান, আমরা যদি ভগবানের সাহায্য চাই ভগবান দূরে নেই, তত দূরে তদ অন্তিকে চ, তত দূরে মানে ঈশ্বরনিষদ বলা আছে ভগবান দূরে আছেন, গোলক বৃন্দাবনে যেখানে কোটি 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 মাইল দূরে, মনের বেগে যদি সহস্র বছর যদি মনের বেগেও যাওয়া হয় সেখানে নাগাল পাবে না, এত দূরে আছেন, আবার তিনি খুব কাছে, তদ অন্তিকে মানে কোথায় আছেন, তিনি আমাদের হৃদয়ে আছেন, তদ অন্তিকে চ খুব কাছে, হৃদয়টা আমাদের কাছে না দূরে, অত্যন্ত কাছে অন্তিকে আছে, এই জন্য ভগবানকে যদি আমরা খুব সিনসিয়ারলি খুব কাতর ভাবে ভগবানকে ডাকি, ভগবান সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থনায় সাড়া দেন, আমাদেরকে উদ্ধার করেন, বুঝতে পারছেন, এমন ভাববেন না ও গোলক বৃন্দাবন আসতে অনেক টাইম লেগে যাবে, না তৎক্ষণাৎ বলার যতটুকু শব্দটা বেরোনোর যতটুকু দেরি তৎক্ষণাৎ ভগবান আবির্ভূত হয়ে আপনার বিপদ থেকে মুক্ত করতে পারেন, শাস্ত্রে সেটা বলা হয়েছে। আর কোনো প্রশ্ন? তাহলে আমার প্র্যাকটিক্যাল দেখে বোঝা গেল কি করে খাওয়া দিতে হবে, আসনটা আগে জায়গাটা পরিষ্কার করতে হবে, বইয়ের মধ্যে কি কি লেখা আছে দেখুন, এখন এখান থেকে ভোগ লাগিয়ে দাও আবার সঙ্গে সঙ্গে খেতে হবে, এখানে প্রত্যেকটা দেওয়া আছে, ভোগ শুদ্ধি করতে হয় কি করে, তারপর ভোগ নিবেদন করতে হয় কি করে, এখানে দেওয়া আছে, ভোগ নিবেদনের পরে দেখুন ওখানে 13 পৃষ্ঠে আছে, শিবিকের মূল মন্ত্র, গুরুদেবের মূল মন্ত্র 3 বার, দ্রৌপদের মূল মন্ত্র 3 বার, নমো মহাবদান্নায় 3 বার, নমো ব্রহ্মণ্য দেবায় 3 বার দিয়ে ঘন্টা বাজিয়ে বাইরে এসে গায়ত্রী হয়ে তারপর ভোজনের শেষে আবার নিবেদিত শ্রী ভগবানের ভোজনের শেষে, প্রত্যেকটা পড়লে আপনি বুঝতে পারেন ভগবানের জন্য ইদাম হস্তমুখ প্রসালন, লেখা পড়তে পড়তে মনে হচ্ছে অনেক কিছু বেশি, কিন্তু কাজে যখন করলেন আমরা আসমানটা দেখালাম, আসমানটা একটা পৃষ্ঠা ভর্তি লেখা আছে, যখন পড়ে উড়ে পড়ে এত কিছু এত কিছু, আর যখন করলাম হাফ মিনিটের মধ্যে শেষ, ওটা বোঝানোর জন্য এতটুকু লেখা হয়েছে, তার বোঝানোর জন্য দেখা হয়েছে, যখন করবো দেখবেন 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, ভোজনের শেষে হস্তমুখ প্রচালনম পাদ্যম আসমনিয়াম আসনম দিয়ে তারপর মহাপ্রসাদ নিবেদন আছে, কি করে মহাপ্রসাদ, তারপরে আরো কি আছে, এবার দেখুন আমি বলছি প্রভু আপনার অ্যাক্টিং হবে, একটা আছে থিওরিটিক্যাল আর একটা আছে প্র্যাকটিক্যাল বাস্তব, দেখুন জামাটা খুলে ফেলুন, উত্তরটা গায়ে লাগান তাড়াতাড়ি। এখানে আসন করে নি। বিগ্রহ কক্ষে ঢোকার আগে উনি আসমান করছেন, আসমানটা দেখে নিন, সবার সামনে ফেলুন, আসমানে বসুন, দেখুন আমি আগে দেখিয়েছি সেই একই জিনিস দেখাচ্ছে। ওম কেশবায় নম, ওম নারায়ণায় নম, ওম মাধবায় নম, ওম গোবিন্দায় নম, ওম বিষ্ণুবে নম। আমি যেটা দেখে দিয়েছি আরো আপনার বইয়ের মধ্যে রয়েছে, ছয় নম্বর পৃষ্ঠাতে দেখুন না, ওখানে আসমানটা পুরোটা রয়েছে। ওনার তো হাফ মিনিট সময় লাগে দেখতে, পড়তে আধা ঘন্টা সময় লাগবে আপনার, কিন্তু ওটা করে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আধা মিনিট সময় লাগবে। এবার বিগ্রহের কক্ষে প্রবেশ করতে গেলে বিগ্রহ কক্ষে ঘন্টা ঘন্টা দিয়ে বিগ্রহের কক্ষের বাইরে আসমান করে, তারপর বিগ্রহ কক্ষে বাইরে প্রণাম করে, তারপর ঘন্টা বাজিয়ে বা হাতে তালি দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। ভোগের প্লেট কোথায়? আরতির প্লেটটা ওই সাইডে রাখুন, আরতির প্লেট পরে, ভোগের প্লেট এখন। এবার আগে এটা পরিষ্কার করতে হবে, আগে যেখানে আমরা খেতে দিই তার কি সেই জায়গাটা আগে পরিষ্কার করে নিই না? নোংরা আবর্জনা থাকলে আমরা কি সেখানে খেতে দেবো? তো এটা টেবিলটা মুছে নেওয়া হলো, এটা সাধারণ যুক্তি আর কি, যেমন ঘরে করা হয় আর কি। এই জায়গাটা পরিষ্কার করে নেওয়া হলো, আমি অবশ্য ইয়ে করলাম না, মানে এর আগে কি করতে হতো যে ছয়টা আসন আছে, ছয় রকম শুদ্ধি আছে, এগুলি আলোচনা করে দেখাতে হতো, পবিত্রতার উপকরণগুলি কিভাবে পবিত্র হতে হয় সেগুলি দেখিয়ে তারপর এটা ডেমনস্ট্রেশন করা হতো। কিন্তু আমি আগে দেখাচ্ছি, পরে কি করে যে এখন প্রশ্ন আছে কেন আসন দিলেন, কেন জায়গাটা পরিষ্কার, প্রত্যেকটা সে পরে আমরা কত রকম আসন আছে, সাত রকমের আসন আছে, যেমন ভোগ আসন, এখন ভগবান সিংহাসনে বসে আছেন, ভোগ আসনে ডাকা হবে, আসন দিলে আপনি এই আসনে আসুন, আমি হয়তো সিংহাসনে বসে আছি, ঠিক আছে, তখন আপনাকে বললেন খেতে আসতে হবে, তাহলে যেখানে ভোগ দেওয়া হবে, যেখানে প্রসাদ দেওয়া সেখানে জন্য আলাদা আসন দিতে হবে, তাহলে আপনি খাওয়ার জন্য আলাদা আসনে চলে আসুন, এটা হচ্ছে ভোগ আসন। স্নান আসন, শয়ন আসন, শয়ন আসন যেখানে ভগবান শোবেন, তারপর বিশ্রাম আসন যেখানে ভগবান বিশ্রাম করবেন, দর্শনের জন্য আলাদা আসন আছে, এগুলি পরে আলোচনা করব। এবার জায়গাটা পরিষ্কার করে নেওয়া হলো, এবার ভগবানের জন্য আসন দেওয়া হলো, এবার ভোগের প্লেট নিয়ে ওখানে রাখবেন। কঠিন লাগলে আপনি প্রশ্ন করবেন যেটা এরপরে কোনটা হলো, কেন হলো, তুলসী কোথায়, আগে শুদ্ধ করে নিন, তুলসী আনা আছে, তুলসী একটা সাইড আছে, তুলসী কোথায়, আগে ভোগটা শুদ্ধ করে নিন তারপর তুলসী দিন, কেন ভোগ শুদ্ধ না করে তুলসী দিতাম, আর তুলসী দিলেই ওটা আর শুদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। আসন এখানে গৌর নিতে আলাদা আলাদা রয়েছে, একটা কিন্তু একটা আসন দিলে হয়ে যায়, একটা আসনে গৌর নিতে দুজনই বসতে পারে। ওম অস্তায়ফার দিয়ে এটা দেখুন উনি করলেন কি করলেন,
ওম অস্তায়ফার জল একটা হাতে নিয়ে ওম অস্তায়ফার।
অস্তায়ফার কথার অর্থ হচ্ছে যদি কোনো অপবিত্র জিনিস থাকে ওটা বা ভূত প্রেত থাকে ওখান থেকে 8 কিলোমিটার দূরে পালিয়ে যায় চলে যায়। ওম অস্তায়ফার মন্ত্রের প্রভাবে ওরা থাকতে পারে না, পালিয়ে যায়।
এবার কি হলো, ওখানে চক্র মুদ্রা দেখালেন, চক্র চক্র মুদ্রা দেখালেন, গালিনী মুদ্রা দেখালেন, ধেনু মুদ্রা দেখালেন, ধেনু মুদ্রা সুরভি মুদ্রা, ধেনু মুদ্রা, তারপর বীজাক্ষ দেখালেন, বীজাক্ষ জপ করলেন, তারপর মৎস্য মুদ্রা, পাঁচটা মুদ্রা দেখালেন।
তো ধেনু মুদ্রা হচ্ছে ওটা হচ্ছে অমৃতকরণ, দুগ্ধ সিঞ্চন অমৃতকরণ করা হলো। গালিনী মুদ্রা মানে ওটাকে ছেঁকে দেওয়া হলো, দুধ যেটা পানি অংশটা ছেঁকে নেওয়া হলো, জল খাবে ছেনে, পথ চলবে জেনে, আর টাকা নেবে গুনে। কারো কাছে টাকা নিতে গেলে গুনে নিতে হয়, কোথাও যেতে গেলে ভালো জেনে শুনে তারপর যেতে হয়, জেন পথ চলবে জেনে, আর জল খাবে ছেনে, পরিষ্কার করে ওটা জলটা খেতে হয়। এটা হচ্ছে শুদ্ধ পথ। মৎস্য মুদ্রা দেখানো হলো, ওনার মৎস্য মুদ্রা প্রোটেকশন রক্ষা করবেন, আর কেউ কোনো কেউ অস্থায়ী ফট বলে সব পালিয়ে গেল, আর যদি আবার ফিরে আসে মৎস্য মুদ্রা দেখানো হলো আর কেউ ফিরে আসতে পারে না, মৎস্য সবকে রক্ষা করবেন। মৎস্য মুদ্রা পবিত্র হয়ে গেল। এবার ভগবানকে আসন দেওয়া হলো, ঠিক আছে। এবার ভগবানকে আহ্বান করে, প্রথমে গুরুদেবকে, তারপর প্রভুপাদকে, তারপর মহাপ্রভুকে, তারপর কৃষ্ণকে। তো এখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে সাধারণত গৌরাঙ্গ মহাপ্রভুকে দিলে হয়ে যাবে। এটার পাদ্যম পাদ্য অর্ঘ আসমন পাদ্য আসমন দিতে হবে। প্রথমে গুরুদেবকে আহ্বান করতে পাদ্য আসমন দিতে হবে, তারপর মহাপ্রভুকে পাদ্য আসমন দিতে হবে, প্রভুপাদকে পাদ্য আসমন, তারপর মহাপ্রভুকে পাদ্য আসমন দিতে হবে। কেন, গুরুদেবকে আমরা সরাসরি ভোগ লাগাচ্ছি না, গুরুদেবকে সহযোগিতা করছি, এজন্য গুরুদেবকে আগে বসাতে হয়। এবার ভগবানকে ইদম নৈবেদ্যম ক্লিং গৌরায় নম, ইদম নৈবেদ্যম ইদম পানীয়ম, দুজনকে নিবেদন করলেন, ইদম ইদম নৈবেদ্যম ক্লিং গৌরায় নম, ইদম নৈবেদ্যম ক্লিং নিত্যানন্দন, ইদম পানীয়ম ক্লিং গৌরায় নম, ইদম পানীয়ম ক্লিং নিত্যানন্দন। এবার গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার, প্রভুপাদের প্রণাম মন্ত্র তিনবার জপ করছেন, মহাপ্রভু প্রণাম মন্ত্র তিনবার, এবার কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার, ভগবানের মন্দির থেকে একটু দূরে দিয়ে বাইরে গিয়ে বা ভগবানের পর্দা দিয়ে এবার বাইরে গিয়ে গায়ত্রী কথা ব্রহ্ম গায়ত্রী তিনবার জপ করবেন। কঠিন লাগছে না তো কারণ দুটো নয় দিদি এবার পূজারি গায়ত্রী করার সময় চিন্তা করছেন যে ভগবান এখন গ্রহণ করছেন, বাস ভগবান শুধু ব্রহ্ম গায়ত্রী করলে হয়ে যায়, যাদের দীক্ষা হয়নি তারা একমালা জপ করবেন, বা যাদের হরিনাম দীক্ষা হয়েছে তারা একমালা জপ করবেন, আর যাদের ব্রাহ্মণ দীক্ষা হয়েছে বাইরে বসে পুরো গায়ত্রীটা করতে পারেন অথবা ব্রহ্ম গায়ত্রীটা করতেন। এবার পূজারী এখন ঘন্টা নাড়িয়ে এখন ভিতরে ঢুকবেন, দিয়ে পর্দার ভিতরে ঢুকবেন, পূজারীকে ভিতরে ঢুকিয়ে দিন, পর্দার ভিতরে ঢুকিয়ে দিন পূজারীকে। এখন বুঝা দিয়ে এখন ভগবানকে খাওয়া গেছে, এবার আসমন দেবেন, এটা পাদ্যম এরম হস্তমুখ প্রক্ষালনম ক্লিং গৌরায় নমঃ, এরম হস্তমুখ প্রক্ষালনম ক্লিং নিত্যানন্দায় নমঃ, এটা পাদ্যম ক্লিং গৌরায় নমঃ ক্লিং নিত্যানন্দায় নমঃ, ইদম আসেবনীয়ং ক্লিং গৌরায় নমঃ ইদম ক্লিং নিত্যানন্দায় নমঃ। এবার পণে এরম তাম্বুলম মুখবাসম মুসুকাম তাম্বুলম, এখানে নেই একটা তুলসী দিয়ে না কি করে আসমান দিলেন, দেখে দেন আসমান এরকম হস্ত মুখে প্রক্ষালনম কিলিং কৃষ্ণায় নম কিলিং গৌরায় নম, ঠিক আছে আসমানে জল দেখে, তার মানে আপনি আসমান দিলেন পাদ্য দিলেন, সবাই দেখুন কথা বলবেন না বুঝতে পারবেন না, ইদম মুখবাসম ইদম তাম্বুলম। এবার ইদম ইদম সর্বম ইদম সর্বম কিলিং গোড়ানো কিলিং, তার অর্থ হচ্ছে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, কিছু আইটেম ছাড়িয়ে যায় তাহলে সেগুলি পূর্ণ করল, কিছু ভুল দিয়ে ভগবানের চরণে দেওয়া হলো, ইদম সর্বম যা কিছু বাকি থাকলো সব দিয়ে দিলাম ইদম সর্বম। গুরুদেবের আলোক্য থাকতে হতো, এখানে গুরুদেবের আলোক্য নেই, এখানে গুরুদেব আছে, সবাইকে দিয়ে দিলেন মহাপ্রসাদ। ইদম নৈবেদ্যম ইদম ইদম মহাপ্রসাদম নির্মাল্যাধিকম সর্বম, নির্মাল্য হচ্ছে ভগবানের চরণে তুলসী ফুল এগুলি দিয়ে, আর মহাপ্রসাদ গুরুদেবকে প্রভুপাদকে সর্ববৈষ্ণবকে দিয়ে দিলেন সব পার্শ্বদেব্য, ইদম মহাপ্রসাদ নির্মম সর্ব পার্শ্বদেব্য নমো নম, সমস্ত পার্শ্বদই পেয়ে যায় ভগবানের সমস্ত, এবার গুরুদেবকে আসমান দিয়ে দিলে হয়ে গেল, আপনাদের নিজেকে প্র্যাকটিস করতে হবে। ঘরে অনেক বাচ্চা ছেলে মেয়েরা মা হাত কি করে তারা রান্না করে, তা কি করে গাছের ঘাস টাস তুলে নিয়ে আসে, লতা পাতা ছিঁড়ে নিয়ে আসে, বলে রান্না করছি, বাচ্চারা খেলা করে না রান্না টান্না, গ্রাম গঞ্জে দেখেছি কিনা শহরে করে কিনা যায় না, অনেকে রান্না করে অনেক, আর সেইগুলি যদি কেউ ফেলে দেয় তখন কান্না শুরু করে, আমি রান্না করেছি এতগুলি, কিন্তু ওর খেলা করছে, তা আপনার ভগবানের জন্য রান্না করুন, তাহলে যদি অতটা আসক্তি থাকে আমি রান্না করছি ফেলে, কেউ যদি কোনো ছেলে এসে ফেলে দেয় ছুড়ে দেয় তার কান্না করতে থাকে, আমি রান্না তো ভগবানের জন্য এভাবে রান্না করে। এবার আরতি ভোগ নিবেদন হয়ে গেছে, জায়গাটা মুছে আসন টাসন সরিয়ে দিয়ে ভোগের পরে বলে আপনি ইদম আসনম, ভোগের পরে আপনার আসন বলা হয় কেন, আপনি ভোগাসনে এসেছিলেন, এবার সিংহাসনে ফিরে যান। আসন সম্বন্ধে আগামী দিন বা বিকেলের দেখে আর আলোচনা করব। আগামী আর দুটো ক্লাস আছে, এত সংক্ষিপ্ত ক্লাসে সবগুলি আলোচনা করা সম্ভব হয় না। যতটুকু প্রাইমারি স্টেজে যেটা দেওয়ার দরকার সেটাকে আমি দিচ্ছি, ফিলোসফিক্যাল আর প্র্যাকটিক্যাল। শঙ্খ ফুদি আরতি কীর্তন
পরে পর্দা খুলে দিবে।
নমোয়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ।